This track was downloaded from fusionbd.com.
এই হোটেলের সাথে আমরা বহুবার এসেছি।
তাহলে আপনি এখানে এলেন কেন?
এত কথা তো আপনাকে বলতে চাচ্ছি না। ভয়ে কখনো গা ছমছম করে উঠছে।
বোধহয় মাসখানেকের জন্য লন্ডন গিয়েছি। ফিরে আসে দু সপ্তাহের মাথায় এখানে একটা ছোট চিঠি রেখে গেছে। চিঠিটা আমি একবার দেখতে পারি?
নিশ্চয়।
কখনো শিউরে উঠবে সরাসরি।
বোধহয় চেয়েছিল শরীরগুলোকে খুঁজে পাওয়া।
সবাইকে স্বাগত জানাচ্ছি কুয়াশায় শর্মিন, আর শুনছো এবিসি রেডিও 89.2। প্রতিবারের মতন এবারও প্রচুর গল্প আছে বন্ধুদের পাঠানো, এই রহস্য ভয়ের আয়োজন কুয়াশায়। আর যেটা নিয়মিত আমরা শুরুতেই বন্ধুদের গল্প পড়ে শুনে তারপর চলে যাই আমরা মূল গল্প এবং সবশেষে পড়ি আমরা SMS। তো আজকে প্রথম যার গল্প, সেই গল্প হচ্ছে সঞ্জয় দেবনাথ। তার গল্প আগেও আমরা দু একবার পড়েছি। তার গল্পের নাম হচ্ছে নিয়তি। আর তারপর আরো গল্প আছে, আমি এক এক করে পড়ছি। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আমাদেরকে গল্প পাঠাবার ঠিকানা, শুরুতে জানিয়ে দিই, কারণ অনেক বন্ধু জানতে চেয়েছেন তাদেরকে কোথায় তারা কোথায় গল্প পাঠাতে পারে। তো গল্প পাঠাবার তিনটা মাধ্যম আছে, তিন ভাবে গল্প পাঠানো যেতে পারে। একটা হচ্ছে ইমেলের মাধ্যমে, ইমেল অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি, kuasha@gmail.com। আর আর যে শর্মিলের ফ্যান পেজের ইনবক্সে অবশ্যই খেয়াল করতে হবে যে ফ্যানের সংখ্যা কত, 2 লাখের উপরে যেটা সেটাই হচ্ছে অরিজিনাল ফ্যান পেজ, অর্থাৎ অরিজিনাল এবং একটাই ফ্যান পেজ, বাকিগুলো সব ফেক। ফেক আইডিতে কেউ ভুলেও ইনবক্সে গল্প পাঠাবেন না প্লিজ। আর আরেকটা হচ্ছে ABC-র অফিসের ঠিকানা, এখানে সরাসরি এসেও আপনি পৌঁছে দিতে পারেন অথবা আপনি ডাকযোগেও পাঠাতে পারেন। আমি ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, ABC রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 2nd ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, করন বাজার। তো আমি গল্পে চলে যাচ্ছি, তার এই ফাঁকে জানিয়ে দিলাম। আরো একটা খবর জানিয়ে দিচ্ছি এই ফাঁকে, সেটা হচ্ছে যে যে কোনো মোবাইল থেকে SMS পাঠাতে পারেন আপনার 221-এ। SMS পাঠাবার নিয়ম জানিয়ে দিচ্ছি, মেসেজ অপশনে গিয়ে ABC লিখে স্পেস দেবেন, তারপর আপনি যে কথাটা লিখতে চাইছেন আজকের এই আয়োজন সম্পর্কে বা আপনার অন্য ভয়ের কোনো অনুভূতি যে কিছু হতে পারে লিখে 221-এ পাঠিয়ে দিতে হবে নাম সহ। তো শুরু করছি, প্রথম গল্পের নাম হচ্ছে নিয়তি, লিখেছেন সঞ্জয় দেবনাথ। লোকটি এ এলাকায় নতুন, বোধ হয় আজই প্রথম এসেছে। অত্যন্ত কুশ্রী চেহারা, একগাদা বই নিয়ে ফুটপাতের পাশে বসে আছে। আজ এখানে বসেছে, দুদিন পরে হয়তো অন্য অন্য কোথাও বসবে, এদের কোনো ঠিক ঠিকানা নেই। বলা চলে ভ্রাম্যমান হকার। অল্প দামের বেশ কিছু বই সে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে, একের ভেতর তিন, ছোটদের বাল্য শিক্ষা, এই টাইপের বই বেশি। অল্প কিছু গল্পের বই, উপন্যাসও আছে। ভ্রাম্যমান হকারদের প্রচুর কথা বলতে হয়, কথা বলতে না পারলে তাদের ব্যবসা জমজমাট হয় না। তবে কেন জানি কুশ্রী চেহারার নাম না জানা এই ভ্রাম্যমান হকারটি দার্শনিকের ভাব নিয়ে বসে আছে, ডান হাতটি গালের সাথে লেপটে আছে। হকারের বয়স বেশি না, 20 কিংবা 25-এর মাঝামাঝি হবে। গালে হাত দিয়ে বসা নাকি ভালো না, কথায় আছে এমনটি করলে বউ বা শাশুড়ি মারা যায়, এ জাতীয় কথা মুরব্বীরা বলে থাকেন। এই তথ্যটা বোধ হয় ভ্রাম্যমান হকারটি জানে না। অবশ্য তাকে গালে হাতে বসতে বেশ লাগছে দেখতে, অনেকটা আইনস্টাইন আইনস্টাইন ভাব চলে এসছে তার মধ্যে। গালে হাত দিয়ে বসলে শুধু আইনস্টাইনকে মানাবে এমন তো কোনো কথা নেই। ভ্রাম্যমান হকাররা কখনো গালে হাত দিয়ে বসে না, এই লোকটি বসেছে। এটা একটা অতি তুচ্ছ এবং দুর্লভ দৃশ্য। ঢাকা শহরে দুর্লভ দৃশ্য কমে যাচ্ছে, সবকিছু এখন সুলভ হয়ে গেছে। নিউ ইয়র্ক শহরের মতো নেংটি পরে কেউ হেঁটে গেলেও আশেপাশের চোখ বড় করে কেউ দেখে না। কিংবা এও হতে পারে অনিয়মের শহরে সবকিছু এখন স্বাভাবিক লাগে। শরীফুল হক পেশায় একজন পানের দোকানদার, মতিঝিলে তার নিজস্ব দোকান আছে, বেচা বিক্রি বেশ ভালো, তিনি ভ্রাম্যমান হকারের দোকানে এসেছেন দু একটি শিশুতোষ বই কেনার জন্য। তার 4 বছরের একটি শিশু সন্তান আছে, সামনের বছরই স্কুলে ভর্তি করে দেবেন ঠিক করেছেন। তার আগে বইয়ের সাথে কিছু জানাশোনা হওয়ার জন্যই তিনি ভ্রাম্যমান বই দোকানে এসেছেন। হকারের সাথে কথা বলে শরীফুল হকের বেশ ভালো লাগলো। কুশ্রী চেহারার মানুষের ব্যবহার সুশ্রী হয়, এটাই প্রচলিত। ভ্রাম্যমান হকারের ব্যবহার অত্যন্ত অমায়িক। ভালো ব্যবহারের জন্য নোবেল পুরস্কার দেয়া হলে এ ভ্রাম্যমান হকার ওই পুরস্কার নিশ্চয়ই পেতেন। শরীফুল হকের মনটা বেশ ভালো হয়ে গেল, তিনি বেশ খুঁটিয়ে খুঁটিয়ে বই দেখতে লাগলেন। বিক্রেতার ব্যবহার ভালো হলে জিনিস কেনার ইচ্ছা না থাকলেও মন কিছু কেনার জন্য খচখচ করে। শরীফুল হক 5টি শিশুতোষ বই কিনলেন, হঠাৎ একটি বইয়ের প্রতি তার চোখ আটকে গেল। বইয়ের নাম দেখে শরীফুল হকের চোখ যেন চড়ক গাছ হয়ে গেল। বইয়ের নাম সালতামামি 2014। আরে 2014 সাল তো কেবল শুরু হলো, এর আবার সালতামামি কি? ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সংকলন তো হলো সালতামামি। 2014 সাল তো সবে শুরু হলো, এই সালতামামি বের করা যাবে 2015 সালে। শরীফুল হক ভাবলেন হয়তো ভুল হয়েছে, 2014 জায়গায় 2013 হবে। তবু মনে যখন একটু সন্দেহ ঢুকেছে তখন শরীফুল হক বইটা হাতে নিলেন বেশ আগ্রহ নিয়ে। এটাই মানব মনের ধর্ম, মনে কিছু ধাক্কা দিলে সে বিষয়ে আগ্রহ বেড়ে যায়। এবার শরীফুল হক তাড়াহুড়ো করতে গিয়ে প্যান্ট পরে প্যান্টের চেন না লাগিয়ে বাইরে বের হয়েছিলেন। আর তাই দেখে এক দুষ্ট ব্যক্তি এ বিষয়ে ইঙ্গিত করে বলেছিলেন, ভাইজান আজ তো শুক্রবার, সরকারি ছুটির দিন, আপনার পোস্ট অফিস খোলা রেখেছেন কেন? একথা শুনে শরীফুল হক বেশ লজ্জা পেয়ে প্যান্টের চেন লাগিয়ে দিলেন। এই ঘটনাটি শরীফুল হকের মনকে তীব্রভাবে ধাক্কা দিল। এখন তো শরীফুল হক ঘর থেকে বের হওয়ার আগে অন্তত 50 বার চেক করেন প্যান্টের চেন লাগিয়েছেন কিনা। মাঝে মধ্যে রাস্তায় বের হলেও অবচেতন ভাবে চেক করে দেখেন প্যান্টের চেন লাগিয়েছেন কিনা। এটাই মানব মনে সহজাত ধর্ম। শরীফুল হক সালতামামি 2014 বইটা দেখে যতটা অবাক হয়েছেন তার চেয়ে কোটি গুণ অবাক হলো বইটা পড়ার পর। কারণ বইটিতে পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা দেওয়া হয়েছে কি ঘটবে 2014 সালে, কোন কোন ব্যক্তি মারা যাবে তারও একটা তালিকা দেওয়া আছে। এক জায়গায় এসে আটকে গেল শরীফুল হকের চোখ। তিনি বুঝতে পারছেন না এসব কি হচ্ছে, তিনি কি সত্যি সত্যি কোনো প্যারানর্মাল জগতে ঢুকে পড়েছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীফুল হক 10 পৃষ্ঠার মতো পড়ে ফেললেন, তারপর আর পড়তে পারলেন না। পাগলের মতো দৌড়াচ্ছেন শরীফুল হক, যত দ্রুত পারেন তিনি চাচ্ছেন তার বাসাতে পৌঁছে যাবার জন্য। বইয়ের তথ্য ঠিক থাকতে আজই একটু পরে শরীফুল হকের পুরো বাসা আগুনে ঝলসে যাবে, অগ্নিদগ্ধ হয়ে মারা যাবে সবাই, আর এই ঘটনায় ঝড় উঠবে সারা দেশে। বাড়ির বাইরে থাকা একমাত্র শরীফুল হকই বেঁচে যাবেন। তিনি প্রাণপণে দৌড়তে লাগলেন, কিন্তু না, ততক্ষণে সব শেষ। আগুনের তাণ্ডবে সব লণ্ডভণ্ড, হতবিহ্বলের মতো আগুনের সাগরের সামনে দাঁড়িয়ে রইলেন শরীফুল হক। তার কিছুই বলার নেই, অমোঘ নিয়তির সামনে তিনি একজন দর্শক মাত্র। নিয়তির লেখন খণ্ডনযোগ্য নয়, প্রকৃতি বিরাট রহস্যের জাল বিস্তার করে নিয়তিকে আগলে রেখেছে, আর এ রহস্যের ভেদ করতে পারে না কেউ। আর করতে পারে না বলেই জীবন এত রোমাঞ্চকর, এত বৈচিত্র্যময়। অনেক ধন্যবাদ সঞ্জয় দেবনাথ, আপনাকে জানানো হয়েছিল যে আপনার গল্পটি পড়ে শোনানো হবে। আরো গল্প আছে, আমরা মনে হয় ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। আরেকটা গল্প আছে, কিন্তু তার আগে আমি একটা SMS পড়তে চাচ্ছি এই ফাঁকে। সেটা হচ্ছে সোহেল রানা লিখেছে শুরুতেই কেরানীগঞ্জ থেকে, শামিনাপুর তুমি কেমন আছো, আমি প্রথম SMS করলাম। আমার গলাটা একটু বসে গেছে, আমার ভীষণ ঠান্ডা জ্বর নিয়ে আমি আজকে কুয়াশা করছি, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কথা বলতে পারছি না ঠিক মতো। আর আলামিন লিখেছে সাবার থেকে আই লাইক কুয়াশা, থ্যাংক ইউ। আর ফিরোজ লিখেছে বস সীতা হাই কি খবর। আর পিয়াস লিখেছেন অনেক ধন্যবাদ আপু, আই লাভ কুয়াশা, ডোন্ট ইউ সালমান? অবশ্যই, আমি লাইকটা করলে আর এই আয়োজন করছি কিভাবে। আর শ্যামন্তী লিখেছে, শ্যামীর আপু গত পর্ব বুড়িমার চরিত্রটাতে কে অভিনয় করেছিল? বুড়িমার চরিত্র অভিনয় করেছেন সাকিব ফারজানা। সাকিব ফারজানা নিয়মিত অভিনয় করেন না, তিনি আমাদের গত সপ্তাহে যে স্ক্রিপ্টটি সেটা তারই লেখা, তার তৈরি করা, এবং আমাদের যে অভিনয় অংশ বা নাট্যাংশ পরিচালনা করেছেন সাকিব ফারজানাই। আর আজকের গল্পটিও তার, আগে বলে দিলাম। শ্যামীন আপু কেমন আছেন? 6 দিন অপেক্ষার পর আবার আমরা কুয়াশা শুনছি, আমি আকরাম আর আমার ফ্রেন্ড শরীফ। আচ্ছা, অনেক ধন্যবাদ। মোহাম্মদ দেলওয়ার হাটহাজারি থেকে লিখেছেন, আপু কেমন আছেন, আমি কুয়াশা শুনবো, নিশ্চয়ই শুনবেন, একটু অপেক্ষা করতে হবে। কুয়াশা শুরু হয়ে গেছে বন্ধুদের পাঠানো সব চমৎকার রহস্যের গল্প বা ভয়ের গল্প পড়ছি আমি এখন। আর রেডিও এটা কে লিখেছে, রাসেল লিখেছে, রাসেল লিখেছে, হাউ আর ইউ শ্যামীন আপু, আমি তোমাদের সবসময় শুনি কিন্তু আমি SMS করতে পারি না, যদি তাই তাহলে যদি পাঠাই তাহলে পড়ে শোনান। এটা পড়ে শোনালাম। ইমন লিখেছে, অনিন্দ ভাইয়া কোথায়? অনিন্দ ভাই এখন আর কুয়াশা করছেন না আপাতত, আমি শুধু করবো কুয়াশা। চরম কুয়াশা শুনে ভয় পায়, চরম বেয়াদব আকিলি কি নাম আমি বুঝতে পারলাম না, যাই হোক কুয়াশা শুনে ভয় পাই না, আশা করি আর যেন ভয় পাই। আর লিখেছে হাকিম রানা ফরিদপুর থেকে, ফরিদপুর মধুখালী থেকে, হাই শ্যামীন আপু হাউ আর ইউ, আমি নতুন শ্রোতা কুয়াশার আয়োজনে। কুয়াশা ডাউনলোড কিভাবে করবো? আমাদের ABC রেডিও FM 89.0, ABC রেডিও BD.FM, এখানে লগ ইন করতে হবে, সেখানে সংগ্রহশালা বলে একটা কথা লেখা আছে, সেখানে ক্লিক করলেই আমাদের সমস্ত যত আয়োজন হয় কুয়াশা থেকে শুরু করে অন্যান্য সব আয়োজন সেখানে আছে, কুয়াশার আয়োজনও আছে, আজকেরটা আগামীকাল সকালের মধ্যে পেয়ে যাবেন। তমাল লিখেছে, হাই আপু আমি আপনাদের নতুন বন্ধু, স্বাগত, আমি সিফাত ধামরাই থেকে বলছি, আজকে ভয় লাগছে। আরিফ লিখেছেন, আজকে স্টোরিটা ভালো হচ্ছে, আজকের কুয়াশা ভালো তুহিন। আর কাব্বিকা লিখেছে, হাই আপু হোয়াটসঅ্যাপ, তোমার প্রোগ্রামটা শুনতে জোশ লাগছে, থ্যাংক ইউ। ইয়ামিন লিখেছে, নারায়ণগঞ্জ থেকে, আমি একা প্রথম শুনছি কুয়াশা। মোহাম্মদ মানিক লিখেছে, মাদারীপুর থেকে, শ্যামীন আপু আমি তোমার নিয়মিত শ্রোতা বাট আজকে প্রথম SMS করলাম, আশা করি পড়ে শোনাবে। আপু আমি রকি, আজকের গল্প কেমন হবে? আনন্দ শঙ্কর দাস লিখেছে, BM স্কুল কলেজ থেকে, চিটাগং থেকে লিখেছে, ফার্স্ট স্টোরিটা দারুণ ভয় ছিল। মিনহাজ লিখেছে, গল্পটা ভালো। শ্যামীন আপু আমি এবার মাস্টার্স পাস করলাম, একটা জব করছি, গল্পটা টানা শোনাবেন, আজ একটা মজার গল্প হবে। কুয়াশা মজার গল্প হয় কিনা জানি না, ভয় বা রহস্যের কোনো কিছু থাকে, মজার লাগতে পারে হয়তো বা। হাই আমি তুষার, কেমন আছেন আপু? আজ খুব ভয় লাগছে। হাই শর্মিন আপু কেমন আছো? আগামীকাল আমার জন্মদিন, সাকিব আল হাসান। আচ্ছা, রাফিন লিখেছে সাবার থেকে, আচ্ছা আপু তুমি একটা এত কথা বলো কেন? এত কথা না বললে শুনবে কোত্থেকে? গল্প পড়তে গেলে তো কথা বলতেই হবে। তারিখ লিখেছে, আপু আমি তোমার নতুন ফ্রেন্ড, গত এপিসোডে তুমি যে নভেলটা পড়েছো পড়তে বলেছিলে ওটা কি বাংলায় অনুবাদ অনুবাদকৃত পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যায় বাংলা অনুবাদ, ইন্ডিয়ান একটা ইয়ে আছে বাংলা, রহস্য উপন্যাসের সমগ্র আছে, সেটা সেটা কিনলে পড়তে পারবে, অনেক পুরনো অবশ্য, আমি জানি না এখনো পাওয়া যায় কিনা। অদিত ইশরাক লিখেছে, আদিত ইশরাক লিখেছে মিরপুর থেকে, ডিড ইউ রিসিভ মাই স্টোরি? হোয়াট ওয়ার দ্য ল্যাকিংস ইন দ্য স্টোরি? না স্টোরিতে কোনো ল্যাকিংস নেই, তোমার গল্প অনেক নিয়মিত পড়া হয়েছে, আছে, আমি এখন যারা আরো নতুন পাঠিয়েছে তাদের তো পড়ছি, ডেফিনেটলি আমি সামনে পড়বো, আজকে হয়তো সময় হবে না কিন্তু নেক্সট উইকে আমি পড়ে দেবো অবশ্যই। আদিত তোমার মন খারাপ করবো কিছু, তোমার গল্প সবচেয়ে বেশি পড়া হয়েছে। তো ঠিক আছে বন্ধু, একটা ছোট্ট ব্রেকে যাবো, তারপরে আবারও ফিরছি শ্যামী কুয়াশার গল্প নিয়ে, সঙ্গেই থাকো, আর লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিই, যে কোনো মোবাইল থেকে চোখ বুঝতে পারবে। শুনছি ABC রেডিও FM 89.2। হাসপাতালে আসতে রাজি, আসলে নিজেদের মাঝে ব্যাপারটাই অন্যরকম, আর তাই গ্রামীণ ফোনও প্রতিদিনের সহজ টার্গেট পূরণ করলে দিচ্ছে জিপিজিপি 100% বোনাস। বোনাস পেতে ফ্রি রেজিস্ট্রেশন করুন *999*1# হ্যাশ নাম্বার। এছাড়া শুক্র শনিবার বোনাসের সাথে 50টি SMS ও 50 MB ইন্টারনেট ফ্রি। আমরা তো আমরাই। আর এখন আবারও শ্রোতাদের পাঠানো গল্প থেকে পড়ে শোনাচ্ছে সেতু। গল্পটা একটি ইংরেজি গল্প, রাস্কিন বন্ডের লেখা উইসপারিং ইন দ্য ডার্ক এর অবলম্বনে লেখা। মোহাম্মদ হাসান ইমা পাঠিয়েছেন গল্পটি, আর এই গল্পটি পড়ে শুরু হচ্ছে সেতু। এবং এই গল্পটা শুনতে শুনতেই আমরা চলে যাবো রাত 12টার খবর শুনতে। সুতরাং আমি আর ফিরছি না, একেবারে ফিরবো 12টার খবরের পর। সেই পর্যন্ত সঙ্গে ইচ্ছে লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিয়ে, যে কোনো মোবাইল থেকে 111, অবশ্যই মেসেজ অপশনে গিয়ে বিসি লিখে স্পেস দিয়ে যা লিখতে চাইছেন নাম সহ পাঠিয়ে দেবেন।
সন্ধ্যা হয়েছে বেশ অনেকক্ষণ আগে। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে মাহবুবটা টের পেল, এমনিতেই ঘন বনের ভিতরে থাকলে বোঝার কোনো উপায় নেই বাইরে আলো না অন্ধকার। বনের ভিতরে গাছপালা এতই ঘন যে দিনের বেলায় সূর্য আলো খুব একটা আসতে পারে না, যে কারণে বলা যায় এখানে যেন সবসময় অন্ধকারের রাজত্ব। তার উপর বিকালের পর থেকে শৌচ করে বাতাস বইছে, বাতাসের সাথে পাল্লা দিয়ে বৃষ্টিও পড়ছে খুব। মাহবুবের মেজাজটাই বিগড়ে গেল। হাত ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখার পর মাহবুব নিজে নিজেই হেসে ফেলল। তার এই ঘড়িটা নিয়ে বন্ধু মহলে বেশ হাসাহাসি হয়। পুরোনো আমলের ঘড়ির মতো ডিজাইন, আবার সুইচ চাপলে হালকা আলো হয় এবং তাতে সময়ও দেখা যায়। মাহবুব বেশ অ্যাডভেঞ্চার প্রিয় একটা ছেলে, সময় পেলেই সে একা একা বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারে বেরিয়ে যায়। পাহাড়ে ঘোরা থেকে শুরু করে বনের গহীন নিস্তব্ধতা কোনো কিছুই সে বাদ দেয়নি, যে কারণে বেশ সাহসী বলা যায় তাকে। কিন্তু আজকের ব্যাপারটা অন্যরকম। তাদের বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এই বন, আশেপাশে বেশ উঁচু নিচু পাহাড়ও রয়েছে। মাহবুব ভেবেছিল বনের ভেতর বেলা থাকতেই ঘুরে বেরিয়ে আসবে, আর ঘুরতে ঘুরতে কখন যে সে একদম গহীনে ঢুকে পড়ে তা কিন্তু সে বুঝতেই পারেনি। তার উপর আবার বৃষ্টি, অবশ্য বৃষ্টি এখন কমতে শুরু করেছে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে বেশ। মাহবুব বনের ভেতর থেকে বের হওয়ার শর্টকাট রাস্তাটা বোঝার চেষ্টা করছে, অন্ধকারে সে কিছু বুঝতেও পারছে না। সাথে কোনো টর্চও নেই, কারণ ঘর থেকে বেরোনোর সময় সে ভেবেছিল সবকিছু ঠিকঠাক থাকবে, সে সময় মতো বেরিয়ে আসতে পারবে। এখন বিদ্যুৎ চমকানিই হচ্ছে তার একমাত্র অবলম্বন। এমনই এক বিদ্যুতের ঝলকে সে দেখে নিল পাহাড়ের উপর থেকে যে শর্টকাট রাস্তাটা রয়েছে সেটা। পাহাড়ের ওই অংশে একটা পুরাতন বাড়ি রয়েছে, জরাজীর্ণ রেল স্টেশনের সাথেই বাড়িটা। স্টেশনটাতে ট্রেন খুব একটা থামে না, বড় জোর 5 মিনিট দাঁড়ায়, যাত্রীও খুব ওঠানামা করে না, সবই স্থানীয় লোকজন। আর যে বাড়িটা রয়েছে সেটি হচ্ছে স্টেশন মাস্টারের। বিদ্যুতের ঝলকানিতে চুনা পাথরের বাড়িটা সে দেখে নিল, যা অবশেষে পথটা দেখা দিল। স্টেশন মাস্টার মাহবুবের পূর্ব পরিচিত, বনের এই পথটা ধরে সে আগেও বেশ কয়েকবার গিয়েছে। স্টেশন মাস্টার বাড়িটা নেই নাকি? দূর থেকে কোনো আলো দেখতে না পেয়ে সে নিজে নিজে ভাবল, অবশ্য এমনও হতে পারে ইলেকট্রিসিটি নেই। বৃষ্টি ও বিদ্যুৎ চমকা নিয়ে এখন বেশ থেমে গেছে, আকাশে চাঁদও উঠে গেছে এর মধ্যে। সেই আলোয় মাহবুব একসময় স্টেশন মাস্টারের বাড়িতে পৌঁছল। বাড়িটির কাছে আসতে মাহবুব বুঝতে পারল সে আসলে মস্ত একটা ভুল করে ফেলেছে, সে অন্য একটি বাড়িতে এসে পড়েছে। পাহাড়ের এই অংশে পাশাপাশি দুটি বাড়ি, একটি স্টেশন মাস্টারের আর অন্যটিতে সে কখনোই যায়নি। ইতিমধ্যে সে টের পেল বনের ভিতর থেকে যে বাড়িটি সে দেখতে পেয়েছিল সেটি আসলে স্টেশন মাস্টারের নয়। কি করবে তা সে বুঝে উঠতে পারলো না। এদিকে রাতও হয়েছে বেশ, মোবাইলটা অফ, সামান্য চার্জ দিতে পারলে বাড়িতে অন্তত বলা যেত যে ফিরতে দেরি হবে। সব পাঁচ ভেবে মাহবুব বাড়িটির সামনে গেল, সে বুঝতে পারলো দরজাটা ভেতর থেকে লক করা, বাড়িতে কার উপস্থিতির কোনো চিহ্নই সে দেখতে পাচ্ছে না। বাড়ির এক পাশে একটা জানালা দেখতে পেল সে, কাজটা ঠিক হবে না ভেবেও জানালার নিচের একটা অংশ সে ভেঙে ফেললো। তার মাথায় এখন একটাই চিন্তা, অনেকক্ষণ হাঁটার ক্লান্তি তাকে পেয়ে বসেছে, কিছুক্ষণ বিশ্রাম নেবার পর পরবর্তীতে কি করবে তা নিয়ে ভাববে সে। তাদের এই অঞ্চলের বাড়িগুলোর সাধারণত কোনো লোহার শিক থাকে না, শিকগুলো সাধারণত কাঠের কিংবা বাঁশেরই হয়ে থাকে। জানালা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো মাহবুব, প্রথমে অন্ধকারে কিছুই ঠাওর করতে পারলো না সে, তারপর অন্ধকার সরে এলো, চাঁদের আলোয় সে বুঝতে পারলো সে লম্বা একটা ঘরের ভেতরে। জানালা দিয়ে বাতাস আসছিল, সেই বাতাসে মেঝেতে কিছু পুরনো কাগজের টুকরো এলোমেলো ভাবে ঘুরছে। একটু দূরে একটা টেবিল, টেবিলে কিছু একটা নাড়াচাড়া শব্দ আসছে কানে, বাতাসের কারণে এমনটা হবে ভেবে সে জানালাটা বন্ধ করে দিল। শীতও লাগছে তার, বাতাস যাতে ঝুঁকতে না পারে এজন্য সে কাগজের টুকরো দিয়ে ভাঙা অংশটা বন্ধ করে দিল। কাঁধের ব্যাগ থেকে লাইটারটা বের করলো মাহবুব, তার এই ব্যাগে সবসময় লাইটার থাকে। অবশেষে 3 বারের চেষ্টায় লাইটারটা জ্বলে উঠল, লাইটারের আলো এই প্রথম সে ঘরের ভেতরটা দেখতে পাচ্ছে। লম্বা রুমটা নানা ধরনের ফার্নিচারে ভর্তি, দেয়ালে বিভিন্ন পেইন্টিং, একটা মোমবাতি রাখার স্ট্যান্ড চোখে পড়লো মাহবুবের। রুমটা দেখার পর সে ভিতরে একটা খচখচানি বোধ করলো, কি যেন একটা নেই। কি যে সেটা ভাবতে ভাবতেই তার মাথায় এলো জিনিসটা, বন্ধ একটা ঘর, ভেতরটা খুব একটা গোছানো নয়, দেখলেই মনে হয় সবকিছু যেন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। অথচ লাইটারের আলোয় মাহবুব কোথাও মাকড়সার একটা জালও দেখতে পাচ্ছে না। কিন্তু এ ধরনের ঘরগুলোতে এটাই সবচেয়ে বেশি থাকার কথা। বাড়িটা যেন কেউ নিয়মিত যত্ন করে। আরো কিছু খেয়াল করার আগেই তার লাইটারটা হঠাৎ নিভে গেল। সে আগেই দেখে নিয়েছিল মোমবাতির স্ট্যান্ডটা কোথায়। অন্ধকারে হাতড়ে সে স্ট্যান্ডটার সামনে গিয়ে মোমবাতি জ্বালালো। মোমের আলোয় প্রথমেই তার চোখে পড়ল মোমবাতির স্ট্যান্ডটা, যেটা কিনা অনেক পুরনো। স্থানীয় এক জাদুঘরে সে ঠিক একই রকমের একটা স্ট্যান্ড দেখেছিল। পরিত্যক্ত ওই বাড়িটিতে কেউ এর আগে অবৈধ অনুপ্রবেশ করেছে বলে মনে হচ্ছে না। মোমবাতি স্ট্যান্ডটা হাতে নিয়ে রুমের চারপাশটা একবার ঘুরে আসলো মাহবুব। পেন্টিংস গুলোর বেশ কয়েকটা জল রঙের, কিন্তু রুমের কোনো জায়গায় কোনো ধুলাবালি নেই। মাহবুব বেশ কয়েকবার ডাকাডাকি করলো, কিন্তু কোনো উত্তর আসলো না। তার মনে হলো বাড়ির মালিক লুকিয়ে তাকে দেখছে। লম্বা রুমটা পার হয়ে মাহবুব আরেকটি রুমে প্রবেশ করলো। রুমটা একটা বেডরুম, দরজাটা পেরিয়ে ভিতরে ঢোকা মাত্রই হক চকিয়ে গেল সে। আরেকটি ছায়ামূর্তি, চেহারাটা অবিকল তার মতো, আর একটু হলেই মোমবাতিটা তার হাত থেকে পড়ে যেত। নিজেকে কোনোভাবে সামলে নিল সে। সম্বিত ফিরে পেতেই সে বুঝতে পারলো সামনেই তার সাইজের একটা আয়না, আর তাতেই তার প্রতিমূর্তিটা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আয়না থেকে দৃষ্টি ফিরিয়ে নিতেই তার মনে হলো একটা বিবর্ণ গোলগাল মুখ, যার চোখ দিয়ে যেন ক্রমাগত আগুনের ফুলকি ছুটছে। লম্বা চুলের গোছা তার, আর যা মোমবাতির আলোয় সোনালী বর্ণ ধারণ করেছে, এমন একটা মুখ যেন তার দিকে তাকিয়ে আছে। সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে এত কিছু দেখতে পেল সে। আবার যখন আয়নার দিকে মুখ ফেরালো, নিজের ফ্যাকাশে মুখটা ছাড়া কিছুই সে দেখতে পেল না। এত তাড়াতাড়ি সবকিছু ঘটল যে মাহবুব ভ্যাবাচাকা খেয়ে গেল। সে আসলে এত সহজে ঘাবড়ানোর ছেলে নয়, চোখেরও তো ভুল হতে পারে, এমনটা ভেবে বিষয়টিতে তেমন একটা পাত্তাই দিল না সে। তারপর সে মোমবাতিটা পাশে একটা ছোট্ট টেবিলের উপর রাখলো এবং বিছানার কোনায় বসে জুতা মোজাগুলো খুলে ফেলল। তারপর সে কাপড় খুলে সামনে থাকা চেয়ারটা ঝুলিয়ে রাখলো। শরীরে কোনো কাপড় না থাকার কারণে বেশ শীত লাগছে তার। বাড়িতে এখন পর্যন্ত কাউকে সে দেখেনি, তারপরও তার মনে হচ্ছিল অসংখ্য কৌতূহলী চোখ যেন তাকে দেখছে। বেশি কিছু ভাবতে পারলো না মানে, যা হবার হবে এই ভেবে সে বিছানায় শুয়ে চাদরটা গায়ে জড়িয়ে নিল। বেশ সুন্দর একটা গন্ধ তার নাকে আসছে, বেলি ফুলের গন্ধ। মনটাই ভরে উঠল তার। তার মনে হলো সে কোনো অপরিচিত নয়, বরং পরিচিত কোনো একটা জায়গায় আছে। বিছানায় কোনো বালিশ পেল না মাহবুব, বেশ খটকা লাগলো, অথচ কোনো বালিশ নেই। কিন্তু ক্লান্তিতে সে আর বালিশ খোঁজার কোনো চেষ্টাও করছে না, মোমবাতিটা নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। সারাদিনের পরিশ্রমে অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ল সে। কতক্ষণ ঘুমিয়েছে তা সে বলতে পারবে না। একটা সময় হঠাৎ তার ঘুম ভেঙে গেল। চোখ খুলেই সে বুঝতে পারলো চারপাশটা ঘুট ঘুটে অন্ধকার, কিসের যেন আওয়াজও শোনা যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর সে বুঝতে পারলো আওয়াজটা ফিসফিসানির মতো। সে ঠিক বুঝতে পারলো না আওয়াজটা কোত্থেকে আসছে। চারপাশের পরিবেশটাই ছিল আসলে অন্যরকম। ঘরের ভেতরের আসবাবপত্র গুলো যেন জীবন্ত হয়ে উঠছে। খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সবকিছু মিলে। এই প্রথম মাহবুবের মনে জাগছে ভয়। চারপাশের অসংলগ্ন শব্দগুলো ক্রমেই তার কানে গাঢ় হচ্ছে। মনে হচ্ছে আওয়াজগুলো যেন ভেসে আসছে, কাছেও নয় আবার বেশি দূরেও নয়। আমার, সে শুধুই আমার, সে আমাদের, সে আমাদের প্রিয়, কথাগুলো যেন মাহবুবের কানে বাজছে। তোমার রাতের খাবারের দেরি হয়ে যাচ্ছে, সে পথ হারিয়ে এখানে এসে পড়েছে, তুমি কি মনে করো তার সাথে টাকা আছে? কচ্ছপকে মারতে হলে প্রথমে তার পা দুটিকে খুঁটির সাথে বাঁধতে হয়, আমরা তাকে বিছানার সাথে বেঁধে তার মুখ দিয়ে গরম পানি ঢেলে দিতে পারি। না, এইভাবে সহজ হবে না। বিছানায় শুয়ে শুয়ে মাহবুব এতক্ষণ এইসব ফিসফিসানি শুনছিল। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার এক অদ্ভুত ক্ষমতা আছে তার। কিন্তু শেষের কথাটি শোনার পর তার আত্মা কেঁপে উঠল। সে আসলে এতক্ষণ বোঝার চেষ্টা করছিল কি হচ্ছে এখানে, কিন্তু যখন দেখলো নিজের জীবনটাই সংশয়, তখন সে ঘাবড়ে গিয়ে বিছানা থেকে উঠে পড়ল। অধিকাংশ কথাই তার কাছে অস্পষ্ট মনে হলেও শেষের কথাটি কিন্তু সে স্পষ্ট শুনতে পেয়েছে। মাহবুব বিছানা থেকে উঠে মোমবাতি জ্বালালো। মোমবাতি জ্বালানোর সাথে সাথে সব আওয়াজ একদম হাওয়ায় মিলিয়ে গেল। আলো জ্বালানোর পর তার ভয়টাও কিছুটা কেটে গেল এবং সে ঘটনাটার একটা ব্যাখ্যা দাঁড় করানোর জন্য রুমের চারিদিক ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে আবার আয়নার সামনে এসে পড়লো মাহবুব। সেই একই ঘটনা, আয়নার সামনে দাঁড়িয়ে সে স্পষ্ট দেখতে পেল সোনালী চুল আর জ্বলন্ত চোখের একটি মেয়ে ঠিক তার পিছনে, তার হাতে একটি বালিশ। মাহবুবের তখনই একটি গল্প মনে পড়ল, সে তখন স্কুলে পড়ে। গল্পটা ছিল দুই তরুণী কুমারী বোনের, যারা তাদের বোর্ডিং হাউসে এক ধনী বৃদ্ধকে প্রলুব্ধ করে রাতের বেলায় নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলেছিল। মৃত্যুটা কারো কাছে অস্বাভাবিক মনে হয়নি, তাই বন্ধুটি হত্যাকাণ্ড থেকে বেঁচে যায়। পরে অবশ্য মারা যাবার সময় এক বোন ঘটনাটি জানিয়ে যায়। অবশ্য কেউ কথাটা তখন বিশ্বাস করেনি। ঘটনাটা বেশ অনেক বছর আগের, আর তাদের বাড়িটাও প্রায় নিশ্চিহ্ন হবার পথে। এসব ভাবতে ভাবতেই সে যখন পিছনে ফিরল তখন আর কাউকে দেখতে পেল না। তৎক্ষণাৎ আয়নার দিকে আবার তাকালো এবং নিজের প্রতিচ্ছবিটা কি দেখতে পেল সে। মাহবুবের মনে জেদ চেপে গেল, এমন হচ্ছে কেন? ভূত প্রেত অশরীরি কোনো কিছুতেই তার ভয় নেই। সে সবকিছুই একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করে। সে স্থির করলো আজ রাতটা এই বাড়িতেই থাকবে। মাহবুব আবার মোমবাতি নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঘুমানোর সাথে সাথেই সে একটা স্বপ্ন দেখল, আয়নায় দেখা সেই মেয়েটি জ্বলন্ত চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। সেই চোখের মধ্যে সে অনেক কিছু দেখতে পাচ্ছে এবং বুঝতে পারছে সেই অবয়বগুলো মানুষেরই, এমনকি সে নিজেকেও সে চোখের ভিতর দেখতে পাচ্ছে। হঠাৎ মেয়েটির ঠান্ডা শুষ্ক হাত মাহবুবের শরীর স্পর্শ করল। তার শরীর বেয়ে ভয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে লাগলো। মাহবুব লক্ষ্য করল মেয়েটির চোখ ছাড়া পুরো শরীরটাই আকারহীন হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সে অনুভব করলো নরম ভারী এবং আকারহীন কিছু একটা তাকে চারপাশ থেকে চেপে দম বন্ধ করার মতো জড়িয়ে আছে। সে তার মাথাও নাড়াতে পারছে না, মুখও খুলতে পারছে না। মাহবুব তার হাত জোড়া উঠিয়ে তার উপরের বস্তুটাকে শক্ত করে হাতের মুঠে চেপে ধরল। ঠিক তখনই সে অবাক বিস্ময়ে খেয়াল করলো তার হাতের মুঠে ধরা বস্তুটা একটা বালিশ, যেটা যে কোনোভাবেই হোক তার মুখের উপর এসে পড়েছে। সে কি এটা স্বপ্নে দেখেছে নাকি বাস্তব? চরম বিরক্তিতে বালিশটা বিছানার এক পাশে ছুঁড়ে ফেলল সে। চাদরটাও শরীর থেকে সরিয়ে সে উঠে বসল। অনেক হয়েছে, চারপাশের ফিসফিসানি, নিজের প্রতিমূর্তি, সেই সাথে বার বার মেয়েটিকে আয়নায় দেখা, তারপর কোথা থেকে এই বালিশের মুখের উপর এসে পড়া। এই বাড়িতে বিশ্রাম নেবার চাইতে বাইরে বেরিয়ে রাস্তা ধরে নিজের বাসায় যাওয়া খুব সহজ, সেই সাহস তার আছে। মাহবুব বেডরুম থেকে বের হবার প্রস্তুতি নিচ্ছে। সে কারুকার্য মন্ডিত বিশাল আয়নাটি এড়িয়ে সামনের দরজার দিকে সতর্ক ভাবে এগিয়ে যাচ্ছে। দেয়ালে ঝোলানো ছবিগুলো যেন জীবন্ত হয়ে উঠছে। হঠাৎ কি মনে হওয়ায় সে একটা পোর্ট্রেটের সামনে যেতেই থেমে গেল। ছোট হয়ে আসা মোমবাতির মৃদু আলোয় সে পোর্ট্রেটের দিকে তাকাল। এটা কি শুধুই কল্পনা? পোর্ট্রেটের মেয়েটি কি সেই মেয়ে যে কিনা মাহবুবের স্বপ্নে এসেছিল? এই মেয়েটি কি সেই মেয়ে নয় যাকে বারবার আয়নার ভিতরে দেখেছে সে, পরবর্তীতে আবার হারিয়েও ফেলেছে? মাহবুব কি সেই আগের সময় ফিরে গিয়েছে, নাকি সেই সময়ই এখন বর্তমানে এসে ধরা দিয়েছে, নাকি শুধুই সময়ের বয়ে চলা, কিংবা শুধুই মেয়েটি আছে? ভাবতে লাগলো মাহবুব। কোনো কিনারা করতে না পেরে সে বের হওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। ঠিক সেই সময় মোমবাতির আলোটা দপ করে জ্বলে উঠে আবারও নিভে গেল। অন্ধকারে সে হতভম্ব হয়ে গেল। সে দাঁড়িয়ে তার ভাবনাগুলোকে জড়ো করার চেষ্টা করছে, আতঙ্ক যাতে তাকে গ্রাস করতে না পারে সেই জন্য সে স্থির থাকার চেষ্টা করছে। ঠিক তখনই দরজায় আওয়াজ হলো, ঠক ঠক ঠক। মাহবুবের গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। অনেক কষ্টে সে উচ্চারণ করল, কে কে ওখানে? নীরবতা, মনে হলো যেন সবকিছুই স্বাভাবিক, কিছুই ঘটেনি। তারপর আবারও সেই আওয়াজ, ঠক ঠক ঠক। এবার আওয়াজের সাথে একটা কণ্ঠ ভেসে আসলো, নিচু স্বরে এবং আকুতি ভরা। আমাকে ভেতরে ঢুকতে দাও, দয়া করে আমাকে ভেতরে ঢুকতে দাও। মাহবুব আস্তে আস্তে এগিয়ে গেল, নবটা ঘুরিয়ে সে বিদ্যুৎ গতিতে খুলে ফেলল দরজাটা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তার গায়ে, ফ্যাকাশে সুন্দর নয় সে, শতছিন্ন কাপড় গায়ে, অতি বৃদ্ধ একজন মানুষ, চামড়া কুচকানো, ঠোঁট দুটো রক্ত শূন্য। কিন্তু কিন্তু এই মানুষটার চোখ নেই কেন? এরপর সে যেন হাওয়ায় মিলিয়ে গেল, বাতাসের একটা হালকা ঝাপটা সে তার শরীরে অনুভব করল। মাহবুব এক দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। বৃষ্টিতে ভেজা, চোখের ভয়, কিংবা বনের গহীনে হারানোর আশঙ্কা কোনো কিছুই তার মাথায় নেই। এই অশরীরী ঘরের চেয়ে বন অনেক ভালো, মাহবুবের মাথায় তখন এরাই কাজ করছে। এরপর একসময় ভোরের আলো ফুটতে শুরু করলো, বনের পাখিদের কলকাকলিতে চারপাশ মুখর হয়ে উঠল, মেঘকে আড়াল করে সূর্য হাসতে লাগলো। মাহবুব তার হারানো পথ খুঁজে পেয়েছে। সে দেখতে পেল বনের এই অংশটাতে দুটো পথ বের হয়েছে, একটা স্টেশন মাস্টারের বাড়ির দিকে, অন্যটা ওই পুরনো বাড়িতে। সে ভুল করে পিছনের পথ দিয়ে গিয়েছিল, তার আসল পথটা ছিল আরো সামনে।
আবারও স্বাগত সবাইকে, রহস্য রোমাঞ্চ এবং ভয়ের আয়োজন কুয়াশার সঙ্গে আছি আমরা শুরু করেছি যথারীতি প্রতিবারের মতোই বন্ধুদের পাঠানো গল্প দিয়ে। সেই আয়োজন শেষ, এখন চলে যাবো কুয়াশার মূল আয়োজনে, অর্থাৎ আমাদের যে মূল কাহিনীটি থাকে কুয়াশার, যেটা আমরা অভিনয়ের মাধ্যমে বা নাটকের অংশ দিয়ে পুরো ঘটনাটা সাজাই বা আপনাদেরকে শোনাই। যারা সঙ্গে আছেন প্লিজ সঙ্গেই থাকবেন, আমাকে লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 222, যেটা করতে হবে মেসেজ অপশনে গিয়ে যেটা লিখতে চাইছেন সেটা লিখে নাম সহ পাঠিয়ে দেবেন 222 এ। কিন্তু সবার আগে ABC লিখবেন, তারপর ছোট একটা স্পেস দিয়ে আপনার কথাটি লিখবেন। আজকের কাহিনীটা শুরু করবার আগে বন্ধুদের প্রতি গত সপ্তাহে একটা কুইজ দিয়েছিলাম, যেহেতু একটা খুব চমৎকার ট্রেন নিয়ে কাহিনী ছিল আমাদের পাঠানো শ্রোতা বন্ধুর একটি কাহিনী যেটা পড়ে শোনানো হয়েছিল। আজকে বন্ধুদের কাছে জানতে চাইছি, যেহেতু কুয়াশায় কিন্তু সব রকমের ভয় বলতে যাবো সে সবকিছুই থাকে, সেটা হচ্ছে কখন আমরা মার্ডার কেস নিয়ে, সত্যি মার্ডার কেস নিয়ে করে থাকি, বা কারো পাঠানো বা গল্পের মাধ্যমে যে খুনের কাহিনী থাকে সেরকমও থাকে, ভৌতিক কাহিনী থাকে এবং রহস্যের কাহিনীও থাকে। আমরা খুব চমৎকার কিছু রহস্যের কাহিনী এবং প্যারানর্মাল কিছু কাহিনী আমরা শুনিয়েছি গত সপ্তাহে। খুব একটা চমৎকার কাহিনী ছিল বুড়িমা এবং একটি মেয়েকে নিয়ে, তিথিকে নিয়ে। সেরকম আপনারা কোন গল্প বা কোন ধরনের কুয়াশাতে শুনতে বেশি আগ্রহী সেটা দয়া করে লিখে পাঠাবেন, নাকি সবটাই শুনতে চান, সব রকম আয়োজনে আপনারা সন্তুষ্ট, তা আপনাদের সন্তুষ্টি হচ্ছে আমার ভালো লাগার বা প্রাপ্তির সবচেয়ে বড় জায়গা। তো সেটা একটু জানতে চাইছি আজকে, লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি আরো একবার, চতুর্থবার, যে কোনো মোবাইল থেকে ঝটপট লিখে পাঠান। আপনার গল্প শেষ হয়ে গেলে পরে আপনাদের SMS করে শোনাচ্ছি, এবং ভাগ্যবান বা যাদের ভাগ্যবান বলবো না, আমি ভাগ্যবান বলছি, আমি খুশি হব খুব আমি ফিডব্যাকটা যদি পাই আপনাদের কাছ থেকে। তো ঠিক আছে, আমরা কাহিনীতে চলে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। ভালোবাসতে কে না ভালোবাসে, সব মানুষই ভালোবাসে। সেই কুড়ে ঘর থেকে শুরু করে বিশাল বিশাল অট্টালিকা, সব জায়গার মানুষের মাঝেই ভালোবাসা আছে। তবে মজার বিষয় কি জানেন, কুড়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে সেসব মানুষের ভালোবাসা, মন্দবাসা, আদর, ঘৃণা, লোভ লালসা সহজেই টের পাওয়া যায় স্বচ্ছ পানির মতো। সমস্যা হয় বিশাল বিশাল অট্টালিকার কোনো এক 1600 কিংবা 3200 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে বাস করা মানুষের যাপিত জীবন কেমন তা জানতে। আমরা তো দূরের কথা, সেই অ্যাপার্টমেন্টের পাশের প্রতিবেশীও কিছু জানতে পারে না। আমাদের আজকের কুয়াশার গল্প এই রকম সমাজের উঁচু তলার মানুষের, যাদের জীবনটা আমাদের কাছে অনেকটাই অজানা। কাহিনীর প্রয়োজনে স্থান, কাল, পাত্রের নাম যা শুনবেন ভুলেও কিন্তু হুবহু সত্যি ভেবে বসবেন না। জানেনই তো এসব মানুষকে সহজে ধরা যায় না। শুধু এটুকু বলি, এই কাহিনী কাল্পনিক নয়। আজ সকালে কক্সবাজারের এক অভিজাত হোটেল থেকে এক ত্রিশোর্ধ্ব নারীর লাশ পাওয়া গেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, খুন হয়ে যাওয়া নারী ঢাকার গুলশান নিবাসী এক ধনাঢ্য ব্যবসায়ী শরীফুল ইসলামের স্ত্রী, এবং তিনি লন্ডন প্রবাসী প্রয়াত ব্যবসায়ী হাসমত খানের একমাত্র কন্যা রোকসানা ইসলাম। ধারণা করা হচ্ছে এটি হতে পারে আত্মহত্যা কিংবা একটি পরিকল্পিত খুন। প্রকৃতপক্ষে কোনটা তা তদন্তের পরই জানা যাবে। দেখা যাক তদন্তকারী পুলিশ কর্মকর্তা ওসি কামরুল কি বলছেন।
আমরা যথাসাধ্য চেষ্টা করছি ঘটনার নেপথ্যে কারা আছে তাদের খুব দ্রুত আইনের আওতায় আনতে। বুঝতেই পারছেন এটি একটি হাই প্রোফাইল কেস, প্রকৃত ব্যাপারটা কি তা তদন্তের পরেই আপনাদের জানাতে পারবো। ভিকটিমের স্বামী জনাব শরীফুল ইসলামকে আমরা খবর দিয়েছি, উনি এলেই আমরা তদন্তের কাজ শুরু করব। আপাতত এর বেশি কিছু জানাতে পারছি না, ধন্যবাদ।
সারা দেশে এই মৃত্যুর খবর নিয়ে তোলপাড় শুরু হয়ে গেল। পুলিশ, গোয়েন্দা বাহিনী, সাংবাদিক, সবার প্রশ্ন, কেন ঘটল এমন ঘটনা, কিভাবে ঘটল? ঘটনা ঘটার পরদিন সকালে শরীফুল সাহেব এসে উপস্থিত হলেন কক্সবাজার সদর থানায়, আর সেখানেই পুলিশ একটি গুরুত্বপূর্ণ তথ্য পেল। শরীফুল সাহেব 7 দিন আগে তার স্ত্রী নিখোঁজের জন্য একজন নাম করা গোয়েন্দা সোহেল আসলামের শরণাপন্ন হন। তার মানে গত 7 দিন ধরেই রোকসানা ইসলাম বাড়ি থেকে লাপাত্তা।
তার মানে কি আপনি জানতেনই না আপনার স্ত্রী কক্সবাজারে?
জি না।
তিনি কি কিডন্যাপ হয়েছিলেন?
না, নিজেই বাড়ি থেকে চলে গিয়েছে।
কেন
আমি ঠিক জানি না, বাড়ি ছাড়ার 2 সপ্তাহ আগেই লন্ডন থেকে আসলো, সবই ঠিক ছিল। হঠাৎ কি যে হলো, একটা নোট লিখে একেবারে লাপাত্তা। আমি চলে যাচ্ছি, আমাকে কেউ খুঁজো না।
আপনাদের মাঝে কোনো মনোমালিন্য?
হ্যাঁ, কিছুটা তো ছিলই। বেশ কয়েক বছর থেকে আমাদের সম্পর্ক তেমন ভালো যাচ্ছে। আই থিঙ্ক ও অন্য কোথাও ইনভলভ ছিল।
আপনি কি তাকে সন্দেহ করছেন?
ঠিক তা না, হয়তো সেই লোকটার কারণেই আত্মহত্যা কিংবা খুনও হতে পারে।
আপনার স্ত্রী আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। তা ভদ্রলোককে আপনি চেনেন?
হ্যাঁ, ডাক্তার হিসেবে বেশ নাম ডাক আছে তার, ডক্টর অনির্বাণ।
আলাদা রিলিজিয়নের রিলেশন, ইন্টারেস্টিং।
দয়া করে এটা মিডিয়ার কাছে ফ্লাশ করবেন না, লজ্জায় মাথা কাটা গেল।
লাশটা আপনি নিয়ে যান। ওনাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে, গলায় হাতের দাগ আছে, ডিটেইল পরে জানা যাবে।
হ্যাঁ, আমি আমার ওয়াইফের খুনির বিচার চাই।
আর হ্যাঁ, কেসটা আমরা ঢাকা গুলশান থানায় হ্যান্ড ওভার করে দিচ্ছি, ওখান থেকে প্রয়োজনে ওরা আপনার সাথে যোগাযোগ করবে। আর একটা কথা, মিস্টার সোহেল আসলামের ফোন নাম্বারটা একটু দেবেন প্লিজ। উনি তো আবার শখের গোয়েন্দা, আপনার পরিচিত?
আমার বন্ধু, তবে ও আমাকে ওর কাজের কোনো রিপ্লাই দেয়নি।
ঠিক আছে, আপনি আসুন।
কক্সবাজার থানার ওসি কামরুল সাহেবের হাতে বেশ কিছু ক্লু এসে পৌঁছল। ক্লু নাম্বার 1, তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। ক্লু 2, খুন হওয়ার 2 সপ্তাহ আগে রোকসানা রহমান বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। ক্লু 3, ডক্টর অনির্বাণের সাথে সম্পর্ক। এবং ক্লু 4, শখের গোয়েন্দা সোহেল আসলাম। কামরুল সাহেব ভাবলেন, এসব ক্লু ধরে এগুলো অবশ্যই খুনির কাছে পৌঁছানো সম্ভব। আর শরীফুল সাহেবই জানালেন, রোকসানা আহমেদের আর কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন দেশে থাকেন না, তাকে কাছে বেশ সহজই বলা চলে। তার কাছে থাকা সব ইনফরমেশন গুলশান থানায় পার করে দেওয়ার পরেও কেমন জানি মন উসখুস করতে লাগলো তার। প্রতিটি কেস লড়ার সময় তার এমনই হয়, আর সেটা যদি হয় এমন ঘোরেল প্যাচেল কেস, তাহলে সেটা আর হাত ছাড়া করতে একেবারেই মন চায় না। কিন্তু নিয়ম যা, তাই তো করতে হবে। কিন্তু সপ্তাহের শেষ দিনে কামরুল সাহেবের কাছে এক অবিশ্বাস্য খবর এলো। শুধুমাত্র এই কেসটির গুরুত্ব বিবেচনা করে তাকে গুলশান থানায় ট্রান্সফার করা হচ্ছে। সত্যিই এটা একটা গ্রেট নিউজ তার জন্য। গুলশান থানায় জয়েন করার পরে প্রথম কাজটি হল ডিটেকটিভ সোহেল আসলামের সাথে দেখা করা। এই কাজটিতে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে এসআই আলম। ফোন করে কামরুল সাহেব গেলেনও তার বাসায়, কিন্তু এতটা হতাশ হতে হবে তিনি কখনোই তা ভাবেননি।
সরি, আমি গোয়েন্দাগিরি ছেড়ে দিয়েছি।
এটা কেমন কথা বলছেন সোহেল স্যার? আপনার হেল্প আমার দরকার।
দেখুন, শরীফুল আমার কলেজ জীবনের বন্ধু। ও আমাকে যখন জরুরি তলব করে বলে ওর বউ বাড়ি থেকে চলে গেছে, কোথায় আছে এটা আমাকে খোঁজ দিতে হবে। আমি কিছুটা খোঁজ নিয়েছি, জেনেও গিয়েছিলাম তিনি কোথায়, কিন্তু আমি আর ওটা শরীফুলকে জানাইনি। এর বেশি কিছু আমি আর বলতে চাই না। এরা সোসাইটির উচ্চ স্তরের লোক, আমি বন্ধু হয়ে এদের পারিবারিক সিক্রেট আউট করতে পারি না।
তার মানে বলতে চান পারিবারিক সিক্রেট আছে? আমি অবশ্য ডক্টর অনির্বাণের কথা শুনেছি।
বাহ, বেশ এগিয়েছেন দেখছি। যাই হোক, আপনার কাজে সুবিধার্থে আপনি অবশ্যই তার কাছে যাবেন। তার আগে ঘরটা একটু ভালো করে দেখুন, তারপরেই না হয় বাইরে যাবেন।
মানে?
মানেটা আপনার বোঝা উচিত।
ওকে, আমি তাহলে আসি স্যার। স্যার
আসি নয়, বলুন চলি। আমার কাছে আপনাকে আবার আসতে হোক তা আমি চাই না।
এরপরে কয়েকদিন কাবুল সাহেবের খুব ব্যস্ত কাটল, দম ফেলার পর্যন্ত সময় নেই। শরীফুল সাহেবের ব্যাপারে বেশ কিছু চাঞ্চল্যকর খবরও বেরিয়ে আসলো। শরীফুল সাহেব এমন একজন ব্যক্তি যিনি বছরে কোটি কোটি টাকা খরচ করেন শুধু ক্লাব আর মদের পেছনে। ব্যাংকে রয়েছে প্রচুর দেনা। ওনার বর্তমানে যতটুকু প্রপার্টি আছে তার বেশিরভাগের মালিকই তার স্ত্রী রোকসানা। আরও মজার বিষয় হলো, ব্যাংকে রোকসানা আহমেদের যত টাকা ক্যাশ প্রপার্টি আছে তার সবই তিনি বাড়ি ছাড়ার আগে তুলে নিয়েছেন। কামুল সাহেবের সন্দেহ হলো, রোকসানা আহমেদকে কেউ টাকার জন্য খুন করেনি তো? এবার তাকে অবশ্যই ডক্টর অনির্বাণের সাথে দেখা করতে হবে। দুপুর নাগাদ এসআই আলমকে নিয়ে কামুল সাহেব গেলেন ডক্টর অনির্বাণের চেম্বারে। আর গিয়েই বুঝছেন সোহেল আসলাম ভুল বলেননি।
আপনার কার্ড পরে দেখলাম আপনি পুলিশ, আমার কাছে আপনার কি প্রয়োজন?
মিসেস রোকসানার বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই।
আপনারা কি শুরু করেছেন বলেন তো? প্রথমে একজন গোয়েন্দা এলেন, তাকে আমি রোকসানার ঠিকানাটাও দিলাম, আর তারপরে দুই দিন পরই মেয়েটা খুন।
সোহেল আসলাম এসেছিল আপনার কাছে?
হ্যাঁ, তবে উনি আমাকে কথা দিয়েছিলেন রোকসানার পারমিশন না নিয়ে শরীফুল সাহেবকে কিছু বলবেন না।
শরীফুল সাহেবকে ভয় কিসের?
শরীফুল সাহেব একজন টাকার কাঙাল, টাকার জন্য রোকসানাকে শেষ করতে উনি দ্বিধাও করবেন না।
কিন্তু উনি তো স্ত্রীর জন্য খুবই উদ্বিগ্ন, এমনকি বাড়ি থেকে ওনার স্ত্রীর চলে যাবার পর
পার্সোনালি গোয়েন্দা লাগিয়েছিলেন, থানায় কিন্তু জানাননি।
হ্যাঁ, থানায় জানালে একটু সম্মানহানিকর হতো না?
বসেবার ধার ধারেন না শরীফুল সাহেব। কিন্তু সোহেল আসলাম কেন ওনাকে জানালেন?
উনি শরীফুল সাহেবকে কিছু জানান।
তাহলে কে জানালো?
সেটা পরে জানা যাবে। আপনার কাছে কিছু প্রশ্ন ছিল।
হ্যাঁ বলুন, কি জানতে চান?
মিসেস রোকসানা আপনার কাছে কেন আসতে?
সেটা একদমই কনফিডেন্সিয়াল, ডাক্তার আর রোগীর মধ্যেকার, বলতে পারবো না।
ওকে, আপনার আর মিসেস রোকসানার সম্পর্ক কি?
আপনি কি শুনেছেন আমাদের সম্পর্ক আছে? না ইন্সপেক্টর, একজন ডাক্তার এবং রোগীর মধ্যে যা সম্পর্ক থাকা দরকার ততটুকুই আমাদের আছে, এর বেশি কিছু না।
তাহলে শরীফুল সাহেব আপনার সাথে তার স্ত্রীকে কেন সন্দেহ করে?
তা আমি বলতে পারবো না। অত রোকসানা আমার কাছে মাঝে মাঝে আসতো, আর কেন আসতো এটা শরীফুল সাহেবের জানার প্রশ্নই আসে না, তাই অযথা সন্দেহ করতেন।
আচ্ছা, এই শহরে মিসেস রোকসানার স্বামী ছাড়া পরিচিত বন্ধু বান্ধব আর কে কে আছে বলতে পারেন?
পারি, তবে আমার নাম আশা করি প্রকাশ করবেন না। আমি নিজেও চাই রোকসানার হত্যাকারী ধরা পড়ুক।
ওসি কামরুল সাহেবের হিসাব পুরোই এলোমেলো হয়ে যাচ্ছে। একটা ব্যাপার পরিষ্কার, ডক্টর অনির্বাণ কোনোভাবেই খুন করেননি। আবার শরীফুল সাহেব জানিয়েছিলেন রোকসানা আহমেদের দেশে কোনো বন্ধু বান্ধব নেই, কিন্তু দুইজনের নাম ডাক্তার বলতেন। একজন তো উকিল, আরেকজন শরীফুল সাহেবের বিজনেস পার্টনারের ওয়াইফ, কিন্তু সেটা তার না জানার কথাই না। কিন্তু তিনি ভদ্রমহিলার কথা চেপে গেলেন কেন? ডাল মে জরুর কুছ কালা হয়। সন্দেহের পাল্লাটা শরীফুল সাহেবের দিকেই ভারী হচ্ছে। কিন্তু এরপরেও থাকছে, মিসেস রোকসানা যদি জানতেনি তার হাজবেন্ড তাকে খুন করতে পারে, তাহলে তিনি নিজেকে সেফ করার চেষ্টা করলেন না কেন? এসআই আলমকে বললেন আজ রাতেই শরীফুল সাহেবের বিজনেস পার্টনারের স্ত্রী নীলার সাথে কথা বলার ব্যবস্থা করতে। থানায় ফেরার পর শুনলেন আরও একটি চমকপ্রদ ঘটনা, মিসেস রোকসানার পোস্টমর্টেমের রিপোর্ট চলে এসেছে। আর রিপোর্টটি দেখে কামরুল সাহেবের চোখ কপালে উঠে গেল। মিসেস রোকসানা ক্যান্সারের রোগী ছিলেন, তিনি তো মারাই যেতেন ছ মাস পরে, তাহলে তিনি খুন হলেন কেন? কিছুক্ষণের মধ্যে আলম একটা মোটামুটি দুঃসংবাদই দিলেন ওসি কামরুলকে।
স্যার, মিসেস নীলা আজ দেখা করতে পারবেন না, তার একটা জরুরি মিটিং আছে।
যেমন করে হোক দেখা করার ব্যবস্থা করেন।
ওকে স্যার। ওই উকিল ভদ্রলোককে ফোনে পাওয়া যাচ্ছে না স্যার, বাড়ি থেকে জানালো তিনি কিছুদিনের জন্য লন্ডনে গেছেন।
মিসেস রোকসানা লন্ডনে বড় হয়েছেন না?
জি স্যার, সেই উকিল ভদ্রলোক ওনার বাবার বন্ধু।
নিশ্চয়ই এর মধ্যে কোনো কানেকশন আছে।
আমারও তাই মনে হয়। কিন্তু স্যার, মিসেস রোকসানা ম্যাডামের মা বাবা দুজনেই বছর খানেক আগে মারা গেছেন, তাদের প্রপার্টি সবই মিসেস রোকসানা বেঁচে দিয়েছেন, উনার কিন্তু আর লন্ডনের সঙ্গে কোনো কানেকশন নেই।
ওকে, ইনফরমেশনের জন্য থ্যাংকস, পরে কাজে লাগতে পারে।
আরেকটা কথা স্যার, সোহেল আসলামের কাছে আমাদের মনে হয় আরেকবার যেতে হতে পারে।
ঠিকই বলেছেন, তবে আরো দু একদিন যা।
ওকে স্যার, তাহলে আমি মিসেস নীলার মিটিং প্লেসটা জানার চেষ্টা করছি।
সন্ধ্যা 7:30 নাগাদ আলম জানালেন মিসেস নীলা জনাব শরীফুলের বাড়িতেই গেছেন। তার মানে সূত্র ঠিকঠাক মিলে যাচ্ছে। সময় নষ্ট না করে কামরুল সাহেব দ্রুত বেরিয়ে গেলেন শরীফুল সাহেবের বাড়ির উদ্দেশ্যে। পুরো পথেই পরিকল্পনার পুরো ছকটা তৈরি করে নিলেন। এক ঢিলে দুই পাখি, ঠিক 8:30 পৌঁছলেন শরীফুল সাহেবের বাসায়। দারোয়ান খানিকটা আপত্তি করল, কার্ড দেখানো মাত্রই রাজি হয়ে গেল। কিন্তু এ কি, এ যেন মাঠে বল রেডি হয়েই আছে। কোনো রকম ভনিতা না করে কামরুল সাহেব ঢুকে গেলেন বলে কিক মারতে।
আর কতদিন শরীফ, যা করার তাড়াতাড়ি করো না,
একটু সময় তো লাগবে বেবি, পরিস্থিতিটা একটু শান্ত হতে দাও।
ততদিনে না সবকিছু হাতছাড়া হয়ে যায়।
কি হাতছাড়া হয়ে যাওয়ার কথা বলছেন মিসেস নীলা?
আপনি
এখানে এভাবে যখন তখন তো আপনি আসতে পারেন না। আর দারোয়ান কি করছিল?
আমরা এভাবেই ঢুকে যাই মিস্টার শরীফুল, আপনার আপত্তি থাকলেও কিছু করার নেই, জরুরি দরকার। মিসেস নীলা আপনি এখানে থাকবেন এটা ভাবতেও পারি। আপনার মিটিং কেমন হলো?
চলছিল তো, আপনি হুট করে ঢুকে গেলেন। এইভাবে কোনো ভদ্রলোকের বাড়িতে ঢুকে পড়া, ইটস আ রিয়েলি ব্যাড ম্যানার্স।
আমাদের অত ম্যানার ফ্যানার দেখতে চলে না ম্যাডাম।
আমি চলি শরীফ, তোমার বাসা তো খোলামেলা বাজার জানলে আমি আসতামই না।
আপনার সাথেও আমার কিছু কাজ ছিল ম্যাডাম।
আমি ঠিক প্রিপেয়ার্ড নই, আপনি কাল আসুন।
কথা গুছিয়ে নিতে হবে। ওকে, তাহলে পরেই হবে। সাবধানে যাবেন ম্যাডাম, এই অবস্থায় গাড়ি চালালে যে কোনো সময় আমাদের লোক জরিমানা করতে পারে।
তুমি ড্রাইভারকে নিয়ে যাও।
ওকে বাই।
এটা কিন্তু খুব বাজে হলো ওসি সাহেব, আমার কোনো বন্ধু আমার বাসায় এসে অপমানিত হবে এটা আমি কখনোই মানতে পারবো না।
বন্ধু নাকি বিশেষ বন্ধু?
হ্যাঁ, কিছুটা ক্লোজ বন্ধু। আমরা একসাথে একটা ব্যবসা স্টার্ট করবো ভাবছি।
তো করছেন না কেন? ক্যাশ প্রবলেম?
মানে
আপনাদের ব্যাংক সলভেন্সি তো বেশিরভাগই আপনার স্ত্রীর নামে ছিল, তিনি বাড়ি থেকে যাবার আগে সব তুলে নিয়ে গেছে।
হ্যাঁ, ওর যা আছে তুলে নিয়ে গেছে, আমার সব কিছু তো আর অন্য।
আপনার নামে শুধু দুইটা গাড়ি, ধানমন্ডির একটা বাড়ি আছে, আপনি এখন যেখানে আছেন এটাও আপনার স্ত্রীর বাড়ি, আর আছে প্রচুর লোন। আপনার প্রপার্টি কোথায় মিস্টার শরীফুল?
ও সব কিছু নমিনি আমার নামে ছিল।
তাই নিজের স্ত্রীকে খুন করলেন?
আমি 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 কেন রোকসানাকে খুন করব?
টাকার জন্য?
কি সব দাদা বলছেন, আমি রোকসানাকে খুন করব? রোকসানাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, ওর পরিবারের অমতে আমাকে বিয়ে করেছে। আমি ব্যবসার কাজে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারি, মদ খাই, জুয়া খেলি, এসব ওর পছন্দ ছিল না। কিন্তু আমি এমনই, ওর অ্যাডজাস্ট করে নেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে ও কিনে একটা হিন্দু ছেলে বয়সে ছোট তার প্রেমে পড়লো, আর সেজন্য আমাকে ছেড়ে চলে গেল। আপনারা ডাক্তারকে অ্যারেস্ট করছেন না কেন? সে আমার স্ত্রীকে।
ডক্টর অনির্বাণ নির্দোষ মিস্টার শরীফুল, আপনার স্ত্রী ক্যান্সারে ভুগছিলেন, ডক্টর অনির্বাণ তার চিকিৎসা করতেন।
রোকসানার ক্যান্সার ছিল?
আপনি কি করেছেন? আপনার বেপরোয়া জীবনযাপন আপনার স্ত্রী পছন্দ করত না, আপনাদের দাম্পত্য জীবনের দূরত্ব বেড়েছে, তাই আপনার বন্ধুর স্ত্রীর সাথে আপনি সম্পর্কে জড়ালেন। আপনি আপনার স্ত্রীকে অন্যের সাথে সম্পর্কের জন্য দোষারোপ করছেন। আপনিও তো একই কাজ করেছেন মিস্টার শরীফুল, আপনার স্ত্রী এটা জেনে আপনার সাথে সংসার করা তার পক্ষে কি সম্ভব?
রোকসানা নীলার ব্যাপারটা জানতো না। নীলা শুধু আমার বন্ধুর স্ত্রী নয়, আমারও বন্ধু। ছোটবেলা থেকে আমরা একসাথে লেখাপড়া করেছি, আর নীলা রোকসানারও ভালো বন্ধু ছিল। যদিও পরের দিকে ওদের সম্পর্কে কিছুটা ভাটা পড়ে।
তাহলে সেটা চেপে গিয়েছিলেন কেন?
আমি চাইনি নীলার নামটা এর মধ্যে আসুক, আর এতে নীলার হাজবেন্ডের সাথেও ঝামেলা তৈরি হবে।
অন্যের স্ত্রীকে যতটা বুঝছেন তার সিকি পরিমাণও যদি নিজের স্ত্রীকে বুঝছেন। আমি চলি মিস্টার শরীফুল, আপনাকে পরে কাজে লাগবে, আর দয়া করে পালানোর চেষ্টা করবেন, আপনি কিন্তু সন্দেহের বাইরে নন।
ওকে।
কামরুল সাহেব আর কোনো কথা না বলে বেরিয়ে এলেন বাড়ি থেকে। তার কাছে এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত যে রোকসানার খুনি হিসেবে তাকে সন্দেহ করা হচ্ছে। সে অলরেডি পুলিশের সন্দেহের তালিকায়। রোকসানা এভাবে তাকে কেন ফাঁসিয়ে দিল? হ্যাঁ, হুট করে টাকা পয়সা সব ব্যাংক থেকে তুলে রোকসানা যেভাবে চলে গিয়েছিল তাতে শরীফুলের রাগ হয়েছিল, তাই সোহেলকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিল রোকসানা কোথায় আছে তার খবরটা বের করতে। কিন্তু তার দুই দিন পর থেকেই সোহেলের ফোন বন্ধ পায় শরীফুল। কোনোভাবেই আর সোহেলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তার। সোহেল কি তাকে ভিলেন ভেবে ইচ্ছে করেই যোগাযোগ করেনি, নাকি ও রোকসানা খুন হবার আগে জানতেই পারিনি সে কোথায়? একবার ফোন করা দরকার সোহেলকে। হাতের বিস্কির গ্লাসটা নামিয়ে উঠলেন, আর দেরি করা ঠিক হবে না। তাকে সন্দেহ করার পেছনে কার হাত তাকে জানতেই হবে। ডায়াল করলেন সোহেল আসলামের বাসার ল্যান্ড ফোনে, রিং হচ্ছে। মনে মনে প্রার্থনা করল সোহেল যেন ফোন ধরে, তার অনেক বড় বিপদ, ধরছে না কেন? তাহলে কি সোহেলই তাকে সন্দেহ করে পুলিশকে জানিয়েছে নাকি? তাহলে তো সোহেল আর ফোনই ধরবে না। এই সময়ই অন্যদিকে রিসিভারটা কেউ তুলল।
হ্যালো, সোহেল আসলাম বলছি।
ওদিকে শরীফুল সাহেবের বাসা থেকে বেরিয়ে কামাল সাহেব সোজা থানার দিকে গাড়ি চালালেন। থানায় গিয়ে একটু ফ্রেশ হয়ে এসে চেয়ারে বসতেই তার সেলফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে কামাল পুরোই অবাক, একেবারেই অনাকাঙ্ক্ষিত ফোন, কিন্তু এই সময় তাকে বড্ড দরকার ছিল।
হ্যালো, কেমন আছেন? কি করে বুঝলেন এখনই আপনাকে দরকার?
আপনার দরকারের ধার আমি ধারি না। আমি আগেও বলেছি আমি গোয়েন্দাগিরি ছেড়ে দিয়েছি।
তাহলে
আপনাকে কিছু কথা বলা দরকার।
বলুন না।
ফোনে নয়, বাসায় আসুন।
ওকে, ঘন্টা দুয়েকের মধ্যে চলে আসছি। এ তো খুশির সংবাদ, আপনি গোয়েন্দাগিরি ছেড়েও আমাদের হেল্প করতে চাইছেন।
আপনাদের হেল্প হবে তা ঠিক, কিন্তু আমি বলছি আমার স্বার্থে। আমি সম্ভবত একটা বিষয়ে ভুল ছিলাম, ইভেন রোকসানা নিজেও।
ওকে, আমি এসে কথা বলছি।
ফোন রাখার পর থেকে ওসি কামরুলের মনে হতে লাগলো কি এমন বিষয় সোহেল আসলাম শেয়ার করতে চান যা তিনি না বললে তার অনেক বড় ভুল হয়ে যাবে। এমনকি খুন হওয়ার আগেও সেই ভুল ভাবনা নিয়েই মিসেস রোকসানা বেঁচে ছিলেন। সময় নষ্ট করা একেবারেই ঠিক হবে না ভেবে দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন, সাথে এসআই আলমকেও নিলেন। সোহেল আসলাম ডেকে পাঠিয়েছেন শুনে আলমও অবাক হয়ে গেল। যেই লোক এই তদন্তের বিষয়ে কোনো কথা বলতে চাননি তিনি নিজে থেকে ডাকছেন, এটা মেঘনা থেকে জল না তো কি? রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে পৌঁছতে একটু দেরি হল ওদের। সোহেল আসলাম তাদের জন্যই অপেক্ষা করছিলেন। ভদ্রলোকের প্রচুর নাম ডাক কামাল শুনেছে, কিন্তু কখনোই নার্ভাস হন না বলে একটা খ্যাতি আছে তার। অথচ কামরুল আর আলম যখন সেখানে পৌঁছল ভদ্রলোককে দেখে মনে হলো তিনি ঘামছেন, তার মানে অবশ্যই সিরিয়াস কিছু। সোহেল আসলাম তাদের জন্য ডিনারের অ্যারেঞ্জ করেছেন, খাওয়া শেষেই বসার ঘরে বসলেন তারা। সোহেল আসলাম বেশ আরাম করে চুরুট ধরালেন। এই বিষয়টাও কামরুল শুনেছে বহুবার, অনেকটা সময় নিয়ে তিনি কথা বলা শুরু করলেন।
কোথা থেকে শুরু করব ঠিক বুঝতে পারছি না। আপনার মতো করেই আপনি বলুন, আমাদের হাতে সময় আছে। রোকসানা খুন হওয়ার 3 দিন আগে আমি ওর সাথে কক্সবাজারে গিয়ে সেই হোটেলে দেখা করছি।
আপনি ডক্টর অনির্বাণের কাছে অ্যাড্রেস নিয়েছেন জানি, তিনি তো ভেবেছিলেন আপনি অ্যাড্রেস নিয়ে শরীফুল সাহেবকে দিয়েছেন।
নো, আমার দেয়া না দেয়াতে কিছুই যায় আসতো না তখন। রোকসানা এমন একটা হোটেলে ছিল যেটা একটু চিন্তা করলে শরীফুলের জন্য বের করা সম্ভব ছিল। বিয়ের পর ওরা ওই হোটেলে বহুবার এসেছে, বলা যায় ওদের ওটাই সেকেন্ড হোম ছিল।
তার মানে তিনি শরীফুল সাহেবের কাছ থেকে নিজেকে লুকাতে চাননি, আমরা এটা গেস করেছিলাম, কিন্তু কেন?
রোকসানা চেয়েছিল শরীফুলকে খুঁজে পাক এবং খুন করুক।
হোয়াট? কিন্তু কেন?
রোকসানার ক্যান্সার ছিল, এমনিতেই 6 মাস পর মারা যেত, তাই যাওয়া না যাওয়া নিয়ে ওর কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু যাওয়ার আগে শরীফুলকে ওর কৃতকর্মের জন্য শাস্তি দেওয়াটা বেশ জরুরি ছিল।
জাস্ট প্রতিশোধ নিতে তিনি জীবনের মায়া ত্যাগ করলেন?
চরম ভালোবাসার পর বুকের ভিতর যখন চরম মন্দবাসাটা জায়গা দখল করে নেয়, তখন সেই ভালোবাসা বা মন্দবাসার মানুষটি ফোকাস থাকে নিজের দিকে নয়। শরীফুলের অনেক দেনা ছিল, রোকসানা জানতো সব টাকা পয়সা প্রপার্টি হারিয়ে শরীফুল পাগলের মতো হয়ে যাবে এবং রোকসানাকে খুঁজে বের করে সে আবার সবকিছু ফেরত পেতে ফোর্স করবে, আর না পেলে খুনও করবে, আর সেটাই চেয়েছিল রোকসানা।
কিন্তু শরীফুল সাহেবের প্রতি এতটা অশ্রদ্ধা আসার কারণ কি?
তাহলে তো শুরু থেকেই বলতে হয়।
আজকের কুয়াশা শুনছি একটা অদ্ভুত কাহিনী, একেবারে রহস্যময় একটা কাহিনী, বেশ ভাবিয়ে তুলছে আমাকে। আমি জানি এই মুহূর্তে যারা শুনছেন সবাইকে, এবং আমার শুরুতেই আমরা দেখেছি যে
একটি অভিজাত পরিবারের একটি কাহিনী, একটা দুর্ঘটনা, মর্মান্তিক একটি হত্যাকাণ্ড, যে একটি কক্সবাজারের একটি হোটেল থেকে রোকসানা নামে একজন মহিলার, শরীফুল ইসলাম নামে এক ভদ্রলোকের স্ত্রী, যার নাম রোকসানা, তার লাশ পাওয়া গেছে। এবং সেই কেসের তদন্ত করছেন ওসি কামরুল। এবং পরে দেখা গেল যে শরীফুল ইসলাম সাহেব তার স্ত্রীর পেছনে লাগিয়েছেন এক প্রাইভেট ডিটেকটিভ সোহেল আসলাম বলে নাম। এবং একটা সময় দেখা গেল যে তার শরীফুল ইসলামের সঙ্গে আরেকজন মহিলার নাম আসলো, যেখানে তার নাম হচ্ছে নীলা, অর্থাৎ শরীফুল ইসলামের পার্টনারের স্ত্রী। তো কাহিনী দিয়ে মোটামুটি এই কয়েকটা চরিত্র আমি এখন পর্যন্ত দেখতে পেলাম। এবং খুব আমাকে যেটা খুব ভাবিয়ে তুলেছে সেটা হচ্ছে যে যে খুন হয়েছেন রোকসানা ইসলাম, তিনি ক্যান্সারের রোগী ছিলেন এবং মাত্র 6 মাস ছিল তার আয়ু। যার আয়ু 6 মাস জানে, তিনি কেন আত্মহত্যা করতে যাবেন? তো সুতরাং ধরে নিয়ে গেছে সেটা খুন হয়েছিল, এবং কেন খুন হলেন সেটা আমরা এখন পর্যন্ত জানি না। সেই বাকি অংশটা আমরা শুনবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গেই থাকবেন, লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানিয়ে দিচ্ছি, যেগুলো মোবাইল থেকে 2221। স্বাগত জানাচ্ছি, আমি আজি শর্মী। আমরা শেষ দৃশ্যে যেটা দেখছিলাম যে ওসি কামরুল সাহেবের সঙ্গে আবারও কথা হচ্ছে প্রাইভেট ডিটেকটিভ সোহেল আসলামের, যে সোহেল আসলামকে শরীফুল ইসলাম, অর্থাৎ যার স্ত্রী রোকসানা খুন হয়েছেন এই কাহিনীতে শুরুতেই, যার পেছনে লাগিয়েছিলেন, কি কারণে একজন, ও আরেকজন চরিত্র ছিল যেটা বলতে আমি একটু ভুলে গেছি, ডক্টর অনির্বাণ, যাকে নিয়ে শরীফুল ইসলাম সন্দেহ করে যে রোকসানার সঙ্গে অনির্বাণের একটি অন্য রকমের সম্পর্ক ছিল, হয়তো পরকীয়া বা জাতীয় কিছু ছিল, যেটা আবার শরীফুল ইসলাম সাহেব দিয়েছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত সেরকম কিছু শুনিনি। তারপর চলে যাবো পরের অংশে, কিন্তু তার আগে বলে দিচ্ছি আপনারা প্লিজ লিখে পাঠান আমাকে যে কুয়াশার আয়োজনে কিন্তু আমরা সবকিছুই শোনাই, যেমন ভৌতিক কাহিনী থাকে, তেমনি থাকে খুনের কাহিনী, সত্যি মার্ডার কেসও থাকে, এবং কিছু প্যারানর্মাল কাহিনী থাকে, বা মানুষের জীবনে অনেক রকম রহস্য থাকে, সে ধরনের কাহিনী। কিন্তু কোন কাহিনী শুনতে বেশি ইচ্ছুক বা কোন কাহিনীগুলো বেশি ভালো লেগেছে?
This track was downloaded from fusionbd.com.
ইচ্ছা করলে কুয়াশার পুরনো কোন এপিসোডের নামও লিখে পাঠাতে পারেন যেটা বেশি ভালো লেগেছিল। শামির সঙ্গে আছি, বাকি অংশে চলে যাবো। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি যে যেই ঠিকানায় SMS পাঠাতে হবে 2221, যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে অবশ্যই এবিসি লিখে স্পেস দিয়ে আপনার কথা এবং নাম সহ পাঠিয়ে দেবেন। এরপর সোহেল আসলাম বলতে শুরু করলেন, খুন হওয়ার 3 দিন আগে রোকসানার মুখ থেকে জানা তাদের সংসারের জটিল কাহিনী। 7 বছর আগে বাংলাদেশ থেকে লন্ডনে যাবার সময় শরীফুল আর রোকসানার পরিচয়। রোকসানা বেশ মিষ্টি দেখতে, শ্যামলা রং, চোখ দুটো গভীর, চেয়ে থাকতে ইচ্ছে করে, আর হাসিটা ভারী মিষ্টি। লন্ডনের মানুষ, বাবার বড় ব্যবসা, পয়সার অভাব কোনোদিন ছিল না। অ্যাকাউন্টিং এ পড়াশোনা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি শুরু করেন লন্ডনে। আনন্দ উচ্ছ্বাস এই করেই জীবন চলে যাচ্ছিল। বিয়ের কথা অত ভাবত না তখন, কোন ছেলেকেও তেমন বিয়ে করার মতন পছন্দ হয়নি তার। ওর বয়সী ছেলেদের ওর খুব ইম্যাচিওর মনে হতো, কথা বলে ফাঁকা ফাঁকা লাগতো, মন ভরত না। একবার দেশে এক বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করার পর লন্ডনে ব্যাক করছিল। ট্রেনে রোকসানার পাশে এক মধ্যবয়সী ভদ্রলোক বসেছিলেন, লম্বা, চেহারা ভালো, ছাই রঙের প্যান্ট আর নীল শার্ট পরা লোকটিকে দেখতে ভালোই লাগছিল। আস্তে আস্তে আলাপ জমে উঠল। ভদ্রলোকের নাম শরীফুল, বয়স 40। রোকসানার তখন 27-28 হবে, আর সেই আলাপের ফলই হল বিয়ে। শরীফুল ঢাকার বাসিন্দা, বাবা মার আপত্তি সত্ত্বেও রোকসানা বিয়ে করলো শরীফুলকে। তারপর থেকে ঢাকায় একই ছাদের নিচে প্রায় 7 বছর। বিয়ের নতুনত্বটা কেটে যাবার পরে রোকসানার মনে হয়েছিল যে এই বিয়েটা করা ঠিক হয়নি তার। শরীফুলের চরিত্রের যেই দিকটা বিয়ের আগে রোকসানা ভালো করে দেখেনি, বিয়ের পরে সেটা আর গোপন রইল না। শরীফুলের পছন্দ বন্ধু বান্ধব, মদ, ক্লাব, হুল্লোড়, এবং সেটাও এত বেশি যে রোকসানার পক্ষে তাল দিয়ে চলা সম্ভব নয়। সকলের মতের বিরুদ্ধে রোকসানা নিজে জোর করে বিয়ে করেছে, কাউকে কিছু বলতেও পারে না এখন। আর তাছাড়া পরিস্থিতি থেকে চট করে হটে আসার পাত্রীও রোকসানা নয়। শরীফুলের সাথে সম্পর্ক খারাপ হলেও ওর কিছু বন্ধু বান্ধবের সাথে রোকসানার বেশ ভালোই বন্ধুত্ব হলো। আর সবচেয়ে ক্লোজ বন্ধুত্বটা হলো শরীফুলের বিজনেস পার্টনার স্বপনের স্ত্রী নীলার সাথে। শরীফুল প্রায় বাড়ির ছাদেই পার্টি দিত, বন্ধু বান্ধব নিয়ে মদ খেত, হই হুল্লোড় করত। এরকম এক পার্টির সন্ধ্যায় নীলা আর রোকসানা ওদের লিভিং রুমে বসে আড্ডা দিচ্ছিল, সাথে একটু একটু ড্রিঙ্কও করছিল। কথা বলতে বলতে নীলা হঠাৎই বলে উঠল,
আমি আর জীবনে প্রথম তোর বরের প্রেমে পড়েছিলাম জানিস।
তাই নাকি? তোর প্রপোজ করিসনি কেন?
করতে তো চেয়েছিলাম, কিন্তু তার আগেই সফল প্রপোজ করে বসল আর আমিও রাজি হয়ে গেলাম।
তাহলে বলবো তোর প্রেম শক্তপোক্ত ছিল না, থাকতে ইচ্ছা তুই চেষ্টা না করে ছেড়ে দিতি না।
তোর বর, আই মিন শরীফ, ও তো আমার দিকে তাকাতোই না, ও তুই সময় নষ্ট করতে জানিস। তখন ভাবলাম এই ভালো, স্বপ্নের সাথেই প্রেম করি, থাকবার দিয়ে। আর স্বপ্নের তো অনেক টাকা, সারা জীবন আমাকে সুখে রাখবে।
হেলারের চকে তুই টাকার জন্য স্বপন ভাইকে বিয়ে করেছিস?
এতে কি বলার কি আছে রক্তারা? আমার বাবা কোনো বড় মানুষ ছিলেন না, অত মিডল ক্লাস বলা যায়, অভাব ছিল না, কিন্তু কোনো প্রাচুর্যই কখনো পাইনি আমি। আর আমার ইচ্ছে আমি সারা জীবন প্রাচুর্যের মধ্যে থাকব। স্বপনের বাপ দাদা 14 generations পয়সাওয়ালা, আর শরীফ মাত্র তখন নতুন নতুন ধনী। তুই বল তো কাকে প্রেফার করবো?
কি জানি, আমার তো মনে হয় ভালোবাসাটাই সব কিছু। কিন্তু দেখ না, যে ভালোবাসার জন্য শরীফকে বিয়ে করলাম সেই শরীফকে আমার অনেক বদলে গেছে।
বদলে গেছে কই? শরীফ বরাবরই আমি, তুই ওকে ভালোবেসে বিয়ে করলেও আমি ড্যাম শিওর ও তোর টাকা দেখেছে।
কি সব উল্টোপাল্টা বলছিস, তোর নেশা চড়ে গেছে, চল ছাদে চল।
সিরিয়াসলি নিলি না তো, চল ছাদে চল। ও হ্যাঁ শোন, তোর বরকে কিন্তু একটু সামনে রাখে, যে কোনো সময় আবার আমার পুরোনো প্রেম জিতে উঠতে পারে।
চল তো। সেদিন রোকসানা লীলার কথাকে মোটেও সিরিয়াসলি নেয়নি। নেশা চড়ে গেলে মানুষ ওরকম একটু ভুলভাল বকি, কিন্তু রোকসানার ভুল ভাঙল আরো কিছুদিন পর। ওদিনের পর থেকে রোকসানা প্রায় দেখত পার্টি টাটিতে লীলা সব সময় শরীফের গান ঘেঁষে চলে, ইচ্ছে করে শরীফের গায়ে ঢলে পড়ে, কিন্তু শরীফের ভেতরে এই নিয়ে কোনো চেঞ্জও সে দেখেনি। এর ফলে যা হলো, তাহলে লীলার সাথে রোকসানার ভালো বন্ধুত্বটা একেবারেই নষ্ট হয়ে গেল। ইতিমধ্যে রোকসানার বাবা মা দুজনেই মারা গেলেন। বাবা মার একমাত্র সন্তান রোকসানা খুব একা হয়ে পড়ল। একবার লন্ডনে গিয়ে ওখানকার সব সম্পত্তি বিক্রি করে রোকসানা ঢাকায় চলে এলো। শরীফুলের স্বভাবের কারণে ব্যাংকের সব টাকা রোকসানার নামেই রাখলো, নমিনি হিসেবে শরীফুলের নাম। এরপর তার ধানমন্ডির বাড়ি থেকে গুলশানে অ্যাপার্টমেন্ট কিনে উঠে চলে এলো। আর আর্থিক সম্পর্ক ছাড়া ওদের বিয়েটাও চলতে লাগলো। গত 7 বছরে তাদের কোনো সন্তানও হয়নি। আর এর মধ্যে হঠাৎ করেই রোকসানা অসুস্থ হয়ে পড়ল। চেক আপের পর দেখা গেল ওর ক্যান্সার। কিন্তু এসবের খোঁজ নেওয়ার সময় শরীফুলের কোথায়? সে তার ব্যবসা, বন্ধু বান্ধব, মদ, জুয়া, আড্ডা এসব নিয়েই থাকলো। আর রোকসানাও চায় না ও নিজের জন্য শরীফুলকে কোনোভাবে হ্যাম্পার করতে। সে নিজে নিজেই ডক্টর অনির্বাণের কাছে গিয়ে চেক আপ করাতো, কিন্তু পরিস্থিতির দিনে দিনে অবনতিই হতে লাগলো। আর তখনই রোকসানা ডক্টর অনির্বাণের পরামর্শে লন্ডনে চেক আপ করাতে থাকেন। ঘটনার 3 সপ্তাহ আগে লাস্টবার সেখানকার ডাক্তারও বলেছেন সময় আর বেশি নেই হাতে, আর মাত্র 6 মাস। সেবার প্রায় 1 মাস পরে লন্ডন থেকে ঢাকায় ফিরে এলো রোকসানা। অনেকটাই বিধ্বস্ত চেহারা, মনটাও ভারাক্রান্ত। ডাক্তারদের কথা জানাবার পর থেকে সে ভেবেছিল দেশে এসে শরীফুলকে অদ্যপান্ত সব জানাবে। যে কটা দিন আর বাঁচবে শরীফুলের সাথে ভালো থাকতে চেয়েছিল সে। ওটা কেমন জানি করছিল শরীফুলের জন্য, তাই যেদিন তার ফেরার কথা ছিল তার একদিন আগেই ফিরে আসে। স্বামীকেও জানায়নি, ভেবেছে সারপ্রাইজ দেবে। এয়ারপোর্ট থেকে সিএনজি নিয়ে বাড়ি ফিরে যাবে। সিএনজিতে ওঠার পর চোখ বুঝেই সারাটা পথ এলোমেলো ভাবতে ভাবতে আসে সে। বাসার সামনে আসলে সিএনজিওয়ালা ডেকে দেয়, স্বামীকে অবাক করে দেবে বলে আস্তে আস্তে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকল সে। কাউকে দেখতে পেল না সামনে,
দশবার ঘর পেরিয়ে পেছনে শোবার ঘরের দিকে এগিয়ে গেল রোকসানা। খুব আস্তে আস্তে হয়তো থমকে দাঁড়িয়ে পড়ল। বুঝল না সে মেয়ের গলা শুনতে পেল, তারপর স্বামীর গলা। ব্যাপারটা বুঝতে পারল না প্রথমে, একটু থতমত হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। বাইরের প্যাসেঞ্জের আলোটা নিভিয়ে আস্তেই দরজাটা খুলে রোকসানা। খাটের উপর আলিঙ্গনা বদ্ধ তার স্বামী এবং একজন মেয়ে। প্রথমে মেয়েটিকে অন্ধকারে চিনতে পারল না রোকসানা, তখনই মেয়েটার গলা শুনতে পেল রোকসানা। মেয়েটিকে এবার চিনতে পারল রোকসানা। হ্যাঁ, নীলা। ব্যাপারটা ঠিক হজম করতে পারলো না রোকসানা। শরীফুলের আর সব বাজে অভ্যাসের কথা রোকসানা বিয়ের পরেই জেনে গিয়েছিল। একটা ব্যাপারে সে নিশ্চিত ছিল যে শরীফ রোকসানা ছাড়া আর কারোর সাথে কোনো সম্পর্ক করবে না। কিন্তু কিন্তু তার শরীফুল সম্পর্কে সব ধারণাই ভুল হয়ে গেল। রাগে যন্ত্রণায় সে আর এক মুহূর্ত দেরি করল না, দরজাটা বন্ধ করে বাইরে এলো। সুটকেসটা হাতে নিয়ে সামনের দরজা খুলে বেরিয়ে এলো। নিচে এসে সিএনজি দেখে হোটেল র্যাডিসনে গিয়ে একটা ঘর নিল। নিজেকে খুব অসহায় মনে হলো, কেন শরীফ তার সাথে এমন করে বিশ্বাসঘাতকতা করল। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে বসে সকালের খাবার খেয়ে ওর বাবার বন্ধু উকিলকে ফোন করল। উকিল শহীদ ওসমান রোকসানার বাবার খুব ভালো বন্ধু। রোকসানাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন তিনি। শহীদ সাহেবকে সেই দিনে রোকসানা সকাল 11টার সময় হোটেল র্যাডিসনে আসতে বলল। তবে কি কথা হয়েছে সেদিন এটা উকিল সাহেব এবং রোকসানা নিজে ছাড়া আর কেউই জানে না। বিকেলবেলা সিএনজি নিয়ে বাড়ি ফিরল রোকসানা। সেই দিনই তার আসার কথা ছিল, শরীফুল বাড়িতেই ছিল। রোকসানাকে দেখে এমন উচ্ছ্বসিত হয়ে উঠল, আর এর আগে কখনোই শরীফুল এমন করেনি।
তোমাকে ভীষণ মিস করছিলাম, ভাবছিলাম লন্ডনে চলে যাব তোমাকে ধরে আনতে।
আমি তোমাকে খুব মিস করছিলাম।
তারপর লন্ডনের কথা বলো, বন্ধুদের কার সঙ্গে দেখা হলো?
ভীষণ ক্লান্ত লাগছে, একটু গোসল করে ফ্রেশ হয়ে আসি। তুমি বোয়াকে বলো না একটু চা করে দিতে।
রোকসানার ঠিক রুচি হচ্ছিল না শরীফুলের সাথে কথা বলতে। সেদিন অবশ্য শরীফুল আর রোকসানার একসাথে চাও খাওয়া হয়নি। তার আগেই শরীফুল বেরিয়ে যায়। শুধু সেদিন কেন, এরপরে প্রায় 2 সপ্তাহ বাসায় থাকা অবস্থায় আর তেমন কোনো কথাই হয়নি। রাতে রোকসানা ওই কদিন নিজের বিছানাতেও শোয়নি, কারণ ওর অবর্তমানে শরীফ অন্য একটা মেয়েকে নিয়ে ওই বিছানায় শুয়েছে ভাবতেও রোকসানার গা ঘিনঘিন করে উঠেছিল। ঠিক 7 দিনের মাথায় রোকসানা বাড়ি ছাড়ল। দলিলপত্রের কিছু কাজের জন্য এই কতদিন সে ওই বাড়িতে ছিল। গোয়েন্দা সোহেল আসলাম পরদিন সকালবেলা 8টা নাগাদ শরীফুলের ফোন পায়। জরুরি দরকার, এক্ষুনি যেতে হবে। জামা কাপড় পরে সোহেল আসলাম 10টার মধ্যে শরীফুলের বাড়ি পৌঁছে যায়। সোহেল ভীষণ অবাক হয়, হঠাৎ শরীফুলের মতো ধনী লোকের গোয়েন্দার কি প্রয়োজন? দরজায় ঘন্টি বাজার 3 সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিল। ভেতরে গিয়ে বসবার ঘরে বসলো দুজন। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর শরীফুল বলল,
সোহেল, আমার ভাই গতকাল রাতেই বাড়ি ছেড়ে চলে গেছে কিছু না বলে। ও কোথায় গেছে জানি না, কেন গেছে জানি না। ইউ হ্যাভ টু ফাইন্ড হার।
আচ্ছা, তোমাদের মধ্যে কোনো মনোমালিন্য কিংবা ঝগড়াঝাটি হয়েছিল?
না, সেরকম কিছুই হয়নি। আমরা দুজন দুজনকে ভালোবাসি। রোকসানার মাসখানেকের জন্য লন্ডন গিয়েছিল, ফিরে আসার 2 সপ্তাহের মাথায় এখানে একটা ছোট চিঠি রেখে গেছে, চলে যাচ্ছি, খোঁজ করো না।
চিঠিটা আমি একবার দেখতে পারি?
নিশ্চয়।
তোমার কি মনে হয় কোথায় গেছে ও?
সেটাই তো বুঝতে পারছি না। আত্মীয় স্বজন বলতে বিশেষ কেউ নেই এই দেশে। ও লন্ডনে মানুষ হয়েছে, মা বাবা কেউ বেঁচে নেই।
সাথে টাকা পয়সা কিছু নিয়েছে?
হ্যাঁ, ওর অ্যাকাউন্টের প্রায় সব টাকাই তুলে নিয়েছে। অফিসের অ্যাকাউন্টেন্টকে বলেছিলাম অন্য সব অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, স্টক সব খতিয়ে দেখতে। ওরা জানালো গতকালই রোকসানা সব অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছে।
আচ্ছা, ঢাকায় ওর কোনো বন্ধু আছে?
মনে তো হয় না। আমার বন্ধুর স্ত্রীর সাথে ওর বেশ ভালো বন্ধুত্ব ছিল, তবে কোনো কারণে অনেকদিন থেকে সেটাও আর নেই। তবে আমার মনে হয় ও কি জানি অসুখের ছুতো ধরে এক ডাক্তারের সাথে আলাপ করে। ডাক্তারের বয়সও কম, আমার মনে হয় ডাক্তারের সঙ্গে ওর একটা সম্পর্ক হয়েছে।
ডাক্তারের নাম কি?
ডক্টর অনির্বাণ বসু।
সেদিন সোহেল আসলাম ডক্টর অনির্বাণের ফোন নাম্বার নিয়ে শরীফুলের বাসা থেকে বের হন, কিন্তু ভুলে একবারও শরীফুল উচ্চারণ করে না তার এবং নীলার সম্পর্ক নিয়ে কিংবা তাদের দাম্পত্য জীবনের টানা পড়ে নিয়ে। তখন সোহেল এসবে কিছু জানতও না। ব্যাংক থেকে এতগুলো টাকা একসাথে রোকসানা তুলে নেয়া কেন যেন কিছুতেই মানতে পারছিল না শরীফুল। যাই হোক, বিকেলেই সোহেল আসলাম হানা দেয় ডক্টর অনির্বাণের চেম্বারে, কিন্তু ভদ্রলোকের সাথে কথা বলেই সোহেল আসলাম বুঝতে পারেন লোকটার সাথে রোকসানের কোনো সম্পর্কই নেই, একজন ডাক্তার আর রোগীর সম্পর্ক ছাড়া। ডাক্তারের কাছ থেকে সোহেল রোকসানার কক্সবাজারের হোটেলের ঠিকানাটা নেয়। তারপর ডাক্তারের চেম্বার থেকে বের হবার পর গাড়ি চালাতে চালাতে হঠাৎ মনে হলো একটা সাদা গাড়ি তাকে ফলো করছে। তো একবার রাস্তা বদল করে সোহেল দেখলো না, সাদা গাড়ি তো তার সঙ্গে ছাড়ছে না। পরদিন ভোরে উঠে সকালের খাবার খেয়ে সোহেলের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। খানিকটা যাবার পর খেয়াল হলো সাদা গাড়িটি তার পেছনে। তখন খানিকটা কনফার্ম হলো এটা হয়তো শরীফুলেরই কোনো স্পাই হবে। ব্যবসায়ী শরীফুল কখনোই এমন সহজ মানুষ না যে সোহেল আসলামকে দায়িত্ব দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকবে। এ রাস্তা ও রাস্তা করে সাদা গাড়িটাকে হারিয়ে ফেলল, তারপর সোজা চট্টগ্রামের রাস্তা ধরল। সন্ধ্যা নাগাদই পৌঁছে গেলেন কক্সবাজার। প্রথমে রোকসানা তার সাথে কথা বলতে চাননি, পরে অনেক রিকোয়েস্ট করাতে রাজি হলেন রোকসানা। রহস্যের জট যেন আরো বেশি করে বেঁধে যাচ্ছে, মানে জট খোলার চেয়ে জট মনে আরো পাকাচ্ছে বেশি। তো কি হতে পারে, কি মনে হয় রোকসানাকে আসলে কি খুন করেছিল? আমার একটা মনে হচ্ছে, আপনার হয়তো আরেকজনের কথা মনে হচ্ছে, কারণ এখানে সন্দেহভাজন অনেকেই আছেন। এই যে ডিটেকটিভ সোহেল আসলাম, যাকে তার পেছনে লাগিয়েছিল, তার স্পাই হিসেবে লাগিয়েছিল তার স্বামী, যে রোকসানা কোথায় যায় কি করে দেখতে, ডক্টর অনির্বাণ বলে একজন আছেন, তার সঙ্গে রোকসানার কি সম্পর্ক, কেন রোকসানা তার কাছে যেত, বা তার সঙ্গে আসলে আদৌ কোনো সম্পর্ক ছিল কিনা। আবার অন্যদিকে দেখতে পাচ্ছি যে তার একজন বন্ধু বা তার বিজনেস পার্টনার স্ত্রী নীলা, তার চরিত্রটিও খুব একটা সুবিধাজনক নয়। তার কারণ তার যে হাবভাব বা যেরকম দেখা যাচ্ছে তার সঙ্গে একটা সম্পর্ক ছিল, যেটা আমরা একটু আগে শুনেও ফেললাম যে যখন লন্ডন থেকে ফিরে আসলো রোকসানা তার স্বামীর সঙ্গে খুবই ক্লোজ ভাবে দেখতে পায় তারই বাড়ির তার শোবার ঘরে, যেখান থেকে রোকসানা বেরিয়ে যায় তারপরে। এবং রোকসানা ছিল প্রচুর ধন সম্পত্তির মালিক, এই সম্পত্তি কি তার খুনের কারণ? প্লিজ আমাকে লিখে ফেলুন তার খুনের কারণ কি, এবং সম্ভাব্য খুনি কাকে মনে হচ্ছে আপনার ঠিক এই মুহূর্তে? এবং এই মুহূর্তে আমাকে লিখে পাঠান যে কোনো মোবাইল থেকে ট্রিপল 2 মেসেজ অপশন ABC লিখে ঝটপট লিখে ফেলুন খুনের কারণ অথবা খুনির নাম, বা খুনের কারণ খুনির নাম দুটোই, এবং আমাকে পাঠিয়ে দিন 2 অবশ্যই আপনার নাম সহ। আজ শর্মিন আছি রহস্য ভয়ের আয়োজন কুয়াশায়, সেটা শুনছেন আপনি এবিসি রেডিও 89.2। এবং হ্যাঁ, আজ শর্মিনের ফ্যান পেজ এবং ABC ফ্যান পেজ আপনি লিখতে পারেন। চলে যাচ্ছি পরের পর্বে, ফিরে এসে আবার কথা হবে, সঙ্গে থাকবে।
আমি সোহেল আসলাম, শখের গোয়েন্দা বলতে পারেন।
আমার কাছে কি চান?
আপনার স্বামী আমাকে আপনার খোঁজ করার কাজে নিয়োগ করেছেন।
জানতাম এতগুলো টাকার মায় ও সইতে পারবে না, আমার পিছনে লোক রেডিয়ে দেবে, প্রয়োজনে খুনও করতে।
আপনি না চাইলে আমি আপনার স্বামীকে জানাবো না আপনি এখানে, ইনফ্যাক্ট আমি তাকে বলিও নি এখন।
আপনার বলা না বলাই কিছুই যায় আসে না, ও এমনিতেই জেনে যাবে আমি এখানে। এই হোটেলটাতে আমরা বহুবার এসেছি।
তাহলে আপনি এখানে এলেন কেন?
আমি চাই ও আমাকে খুন করুক, তারপর শাস্তি পাক। কিন্তু ও আমাকে যে কারণে খুন করবে তা কখনোই পাবে না।
সেটা কি?
এত কথা তো আপনাকে বলতে চাচ্ছি না, আর কিছু।
শরীফুলের বিরুদ্ধে আপনার এত রাগ কেন? আপনি কেন বাড়ি থেকে চলে এসেছেন জানতে পারি?
ওর সঙ্গে আর থাকবো না। এক মাস পরে লন্ডন থেকে বাড়ি এসে দেখি ওর নীলার সঙ্গে আমাদের পিছানায়, এভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে ও
সেটা আপনি তাকে জানিয়ে আসতে পারতেন, কিংবা দিবস নিতে পারতেন।
ওকে আমি শাস্তি দিতে চাই। ও জানি না নীলা কেন ওর সাথে সম্পর্ক করেছে। 2 পরে নীলা যখন জানবে ওর কাজ হাসিল হয়নি, তখন শরীফুলের মুখে থুতু দিয়ে চলে যাবে ও। আর আমি সেটাই চাই। আমি বেঁচে থেকে এতগুলো ঘটনা ঘটাতে পারবো না, তাই।
কেন?
কারণ আমার ক্যান্সার হয়েছে, আমার আয়ু আর মাত্র 6 মাস।
ভীষণ অদ্ভুত মানুষ।
আপনি গিয়ে শরীফকে বলবেন আমি এখানেই আছি, ও কাল পরশুই যেন লোক পাঠায় আমাকে মারতে। আজ রাতের মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে।
আমি তা পারবো না, আর আপনি তো বললেনই ও এমনিতে জেনে যাবে। আমার মনে হয় আমাকে ফলো করার জন্য ওরা আমার পিছনে লোক লাগিয়েছে, কাজে আমি আপনাকে হেল্প না করলেও আপনার কাজ হয়ে যাবে। আমি চলি।
সোহেল সেদিন স্তব্ধ হয়ে বসেছিল অনেকক্ষণ সমুদ্রের ধারে। সেদিন আর তার ফেরা হলো না ঢাকায়। পরদিন সকালে ঢাকার দিকে রওনা হলো। সারাটা পথ সোহেল রোকসানার কথা ভেবেছে। একজন মানুষের প্রতি ভালোবাসা কতটা ঘৃণায় পরিণত হলে এরকম সিদ্ধান্ত নেয় মানুষ? জীবন মৃত্যুর ব্যাপারটা সোহেল আসলামের কাছে সেদিন থেকে বড্ড জটিল হয়ে উঠল। সেদিন থেকেই সোহেল আসলাম সিদ্ধান্ত নেয় সে আর কখনো গোয়েন্দাগিরি করবে না।
ঢাকায় আসার পর আমি শরীফের সাথে একদম যোগাযোগ করিনি, ঘৃণায় ওর সাথে আমার কথা বলার রুচি পর্যন্ত হয়নি। কিন্তু আজ শরীফের ফোন পেয়ে মনে হলো কোথাও একটা ভুল হয়েছে।
পুরো ঘটনা শোনার পর বেশ থমথমে একটা পরিবেশ তৈরি হয়েছিল। কারো মুখ থেকেই যেন কোনো কথা আসছিল না। ঠিক এমন সময় এসআই আলমের ফোন বেজে উঠল। কামরুল তাকে ইশারা করল ফোনটা নিয়ে বাইরে গিয়ে কথা বলতে। এবার কামরুলই বলে উঠল,
মিসেস রোকসানার প্রপার্টির খবর কি কিছু জানতে পেরেছেন?
না, ওই প্রশ্নটা বাদ দিয়েই বলেছেন আমাকে।
আপনার ভুলটা মনে হয় আমি ধরতে পেরেছি।
কি করে?
আপনাকে ফলো করা গাড়িটিতে শরীফুল সাহেবের লোক ছিল না, এই তো।
বাহ, এই না হলো তুখোর পুলিশ! তাহলে খুনিটাকে এবার বলুন তো।
স্যার, সেই উকিল সাহেবের সাথে কথা হলো, উনি আজ বিকেলেই ফিরেছেন। কিছু বলল, মিসেস রোকসানার যাবতীয় প্রপার্টি লন্ডনে একটি চ্যারিটিতে দান করেছেন তিনি। উনি সেই কাজেই তাহলে গিয়েছিলেন?
জি স্যার।
কটা বাজে? রাত 12টা, খুব বেশি না। অফিসে একটা ফোন করে ফোর্স রেডি করতে বলে দিন।
কাকে অ্যারেস্ট করতে যাচ্ছেন বলে তো যান, একটু মিলিয়ে নেই।
একটু অপেক্ষা করুন, কাল সকালের খবরের কাগজ দেখেই না হয় মিলিয়ে নেবেন। চলে।
পরদিন সকালে সব জাতীয় দৈনিক খবরের কাগজে বেশ ফলাও করে বেরোলো প্রখ্যাত বিজনেসম্যান স্বপন সাহেবের স্ত্রী লীলাকে রোকসানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করে পুলিশ। বিচার চলাকালে মাসখানেক পরেই গ্রেফতার করা হয় বিজনেসম্যান স্বপনকে। কেন? পুরো ব্যাপারটাই ছিল হাজবেন্ড ওয়াইফের সূক্ষ্ম পরিকল্পনা। রোকসানার মা বাবা মারা যাওয়ার পর রোকসানার প্রচুর প্রপার্টির খবর পায় এই দম্পতি। শরীফুল সাহেবের বেহিসেবি জীবন, ব্যবসায় অমনোযোগের কারণে কোনো মতেই স্বপন এবং তার স্ত্রী নীলা শরীফ সাহেবকে দিয়ে নতুন ব্যবসা খোলাতে পারছিল না। এরই মধ্যে তারা জেনে যায় সব ব্যাংক সলভেন্সি রোকসানার নামে, শরীফুল শুধু নমিনি। নীলা দীর্ঘদিন থেকে রোকসানাকে দেখেছে, সে কখনোই শরীফকে ছেড়ে যাওয়ার মতো মেয়ে নয়। এরই মাঝে নীলা শরীফুলের সাথে সম্পর্ক গড়ে তোলে। পাশাপাশি নীলার অন্য জায়গায় সম্পর্ক আছে এমনটাও শরীফুলকে বোঝায়। শরীফুল নীলার প্রেমে মত্ত হয়ে সব কথা বিশ্বাসও করে। রোকসানার প্রতি শরীফুলের মনটা একেবারে বিষিয়ে তোলে। আবার শরীফুলের ছিল প্রচুর টাকার লোভ। এই দুই সম্বলকে পুঁজি করেই দম্পতি পরিকল্পনা করেছিল শরীফুলকে দিয়েই রোকসানার খুন করাবে। এরপরে নমিনি অনুযায়ী শরীফুলই হবে রোকসানার সব টাকার মালিক। কিন্তু রোকসানা হুট করেই যখন বাড়ি থেকে চলে গেল, তখন তারা দেখল রোকসানার সব টাকা পয়সা উঠিয়ে নিয়ে গেছে। ওরা ধরেই নিল তাহলে রোকসানা শরীফুলকে ডিভোর্স দিচ্ছে। এবার রোকসানাকে মেরে ফেলা আবশ্যক হয়ে গেল ওদের ডিভোর্সের আগেই। তাহলে একমাত্র শরীফুল রোকসানার সব সম্পত্তি পাবে। কিন্তু বেঁকে বসত শরীফুল, সে টাকার শোকের সাথে সাথে রোকসানার শোকও করতে শুরু করল। আর তখনই তারা বুঝে গেল এই কাজটা তাদেরই করতে হবে। তবে ফেঁসে যাবে শরীফুল। এরপর শরীফুলের প্রেমিকা এবং কাছের মানুষ হিসাবে সব টাকাই নীলার। কিন্তু এদের দুজনের মাস্টার প্ল্যানে পানি ঢেলে দিয়েছে রোকসানা। তাই খুন হবার আগেই সব টাকা চ্যারিটিতে দেবার বন্দোবস্ত করেছে সে। এরপর প্রায় বছর খানিক বিচার চলার পর স্বপন এবং নীলার যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু একটা বিষয়, রোকসানা মরে যাবার আগে পর্যন্ত সে জেনেছিল তাকে তার স্বামী মারবে এবং পুলিশের কাছে ধরা পড়বে, তার বিশ্বাসঘাতকতার শাস্তি হবে। কিন্তু শরীফুল শুধু রোকসানাকে ঠকায় না, নিজেও ঠকেছে। নিজে শুধু বিশ্বাসঘাতকতা করেনি, নিজেও স্বীকার হয়েছে বিশ্বাসঘাতকে। রোকসানার শাস্তি আর একটা সহজ সমীকরণেই ছিল, কিন্তু যে শাস্তি শরীফুল পেল সেটা সমীকরণ বড্ড জটিল। রোকসানা চেয়েছিল শরীফকে অপরাধীর গ্লানির আগুনে পোড়াবে, শরীফুলের নিয়তি তাকে একই সাথে অপরাধী এবং অপরাধের শিকার হবার গ্লানিতে ভোগাবে সারা জীবন। এরপর আর কামরুল সাহেবকে ঢাকা ছেড়ে কক্সবাজার যেতে হয়নি, তবে এই কেসটার পরে তাকে ট্রান্সফার করা হয়েছিল স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে। শেষ হয়ে গেল আজকে কুয়াশার কাহিনী, এবং অত্যন্ত চমৎকার, অত্যন্ত রহস্যের আজকের কাহিনী, যে কাহিনীর নাম ভালোবাসা বন্ধুবাসা। অনেক বন্ধু উত্তর পাঠিয়েছিলেন, বলেছিলাম যে সঠিক উত্তর পাঠাতে হবে যে কি কারণে নীলা খুন হয়েছে এবং খুনি কে হতে পারে। তো কি কারণে হয়েছিল সেটা আমরা একটা আন্দাজ করতে পারছিলাম যে সম্পত্তির কারণে, কারণ সে ছিল প্রচুর সম্পত্তির অধিকারী। কিন্তু সঠিক উত্তর মানে পুরোপুরি সঠিক হইয়া হইল না, সেরকম পুরোপুরি সঠিক কেউ পাঠাতে পারেনি, কিন্তু কাছাকাছি গেছেন অনেকেই, মানে হাফটা পাঠিয়েছেন সঠিক, সেটা আমি একটু পরে বলছি। কিন্তু আমি তার আগে এসএমএস গুলি পড়ছি, আমি পরে পরে বলছি। এখন অনেকেই লিখেছেন নীলার কথা, লিখেছেন প্রচুর মানুষ লিখেছেন নীলার নাম, যে নীলা খুন, কিন্তু নীলার সঙ্গে যে নীলার স্বামী ছিলেন স্বপন, যে মাস্টার প্ল্যান করছেন দুজন মিলে কি করে খুন করতে হবে, এই বিষয়টা অনেকেই একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে মনে হয় বের করা যায়। তখন আমি বারবার বলেছিলাম যে এমন কেউ হতে পারে, যেমন কে হতে পারে, অনেকের নাম আমরা শুনছি। তো কেউ কেউ লিখেছে অনির্বাণ, অনেকেই লিখেছে ডক্টর অনির্বাণ, কিন্তু অধিকাংশই আজ করতে পেরেছে নীলার কথা। নীলার কারণ তার ক্যারেক্টার যেরকম ছিল সেখানে বোঝাই যায় তার একটা অন্য কোনো অভিসন্ধি ছিল, এবং শরীফুল ইসলামকে কিন্তু সে ভালোবাসেনি, ভালোবাসার অভিনয় করেছিল, এবং সেটা একমাত্র কারণ ছিল তার ধন সম্পদ টাকা পয়সা, এবং তার সঙ্গে তার স্বামী ছিল। আমরা শেষটায় শুনলাম কি পরিণতি হয়েছে, এবং যারা নাম লিখে পাঠিয়েছেন তাদের নাম আমি পরে পড়ে দিচ্ছি, একটু পরে, অর্থাৎ ছোট্ট একটা বিরতি নেব একটার সময়, রাত একটা বাজার সময়, তারপরে ফিরে এসে সবার এসএমএস পড়বো, এবং যারা সঠিক উত্তর, পার্টলি সঠিক পার্টলি রাইট অ্যান্সার দিতে পেরেছেন তাদের নামগুলো পড়ে দিচ্ছি, সবার এসএমএস এ পড়া হবে। তো শারমিন আছে সঙ্গে কুয়াশার আয়োজনে, সঙ্গেই থাকবেন। আরো লিখে পাঠান চাইলে, অন্য কোনো ফিডব্যাক দিতে বলছিলাম একটা, সেটা দিতে পারেন যে কোনো মোবাইল থেকে ট্রিপল টু মানে চলছে কুয়াশা রেডিও মেরি 9.2 এর সঙ্গে আছি আমি আরজি শারমিন। আজকে কুয়াশার কাহিনী মানে স্টোরি এবং স্ক্রিপ্ট তৈরি করেছেন সাকিব ফারজানা, এবং নাট্যাংশ পরিচালনা করেছে সাকিব ফারজানা, সামন্ত ছিলেন খালিদ, অভিনয় করেছেন কাফি, মঞ্জু, রনি, সুমন, সাফরিন, সাকি, কুমকুম, জাহিদ। পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই আয়োজনটি করবার জন্য, আজকের কাহিনী সফল করবার জন্য। আর এখন আমাকে এসএমএস পড়তে হবে বেশ কয়েকটা পড়তে হবে, জানতে চেয়েছিলাম যে খুনি কে, কে হতে পারে খুনি। তো শান্ত লিখেছে, শুরুতেই লিখেছে শান্ত, খুনটা করেছে নীলা। ইয়াসিনও লিখেছে নীলা, নীলা ইজ দ্য মার্ডারার, লিখেছে অন্তর। তানভীর লিখেছে নিউজ কাটন থেকে নীলা খুনি। আপু আমার মনে হয় নীলা, অনি এবং সন্দীপ লিখেছে। মোহাম্মদ হেফাজু চিটাগং থেকে লিখেছে নীলা। ভাইরাস রুবেল মনোহরদি থেকে লিখেছে শারমিন আপনি আমি শিওর তার হাজবেন্ড তার খুনি না, তার হাজবেন্ড তার খুনি না। সোহেল অথবা শরীফ খুন করেছে তাকে, সোহেল অথবা শরীফ কেউই খুন করেনি, এটাও সঠিক, নামটা পাঠাইনি। আর আমার মনে হয় সোহেল হোসেন খুনি, আশরাফুল ভুল, এতক্ষণে নিশ্চয় জানতে পেরেছেন যে ভুল পাঠিয়েছেন। যাই হোক, প্রেডিকশন অনেক রকমই হতে পারে, সোহেল এবং শরীফুলকে খুনি ভাবার পিছনে যথেষ্ট কারণ ছিল, কারণ শরীফুল তার স্ত্রীর সঙ্গে শরীফুলের সম্পর্ক একেবারেই ভালো ছিল, এবং শরীফুলের অন্য একটা অ্যাফেয়ার ছিল আমরা দেখতে পেয়েছি, এবং
সোহেল আসলাম যে প্রাইভেট ডিটেকটিভ তাকেও পেছনে লাগানো হয়েছে, সেক্ষেত্রে বলা যেতেই পারে মানে ভাবতেও আমরা এমন ভাবে ঘটনাটা সাজানো হয়েছে যে আমারও মনে হচ্ছিল যে এরকম প্রথম দিকে শুরুতে আমারও মনে হয়েছে যে সোহেল আসলামও হতে পারে, আমার আমার কিন্তু শরীফুলকে মনে হয়েছিল। পুষ্পিতা লিখেছে সোহেল ইস খুনি, না পুষ্পিতা, আপু কিলার হলো শরীফুল। মিম লিখেছে ঢাকা থেকে। সামিরা কক্সবাজার থেকে লিখেছে তার স্বামী। রাশেদ জালকুড়ি থেকে লিখেছে আপনি আমার মনে হয় নীলা আর শরীফুল মিলে খুন করেছেন, কারণ ওদের দুজনের অবৈধ সম্পর্ক ছিল। পার্টলি ট্রু পার্টলি রং, কারণ এখানে শরীফুল ছিল না, এখানে কেউ একটাও কিন্তু স্বপনের নাম একবারও কারোর মাথায় আসলো না কেন। আমার এই প্রশ্নটা একটু জানতে ইচ্ছে করছে, এদের মধ্যে থেকে হয়তো কারো কাছ থেকে আমি জানার চেষ্টা করব যে আরেকটা কাউকে কেন মনে হয়নি, একজনকে কেন মনে হয়েছে। সামিউল লিখেছে শরীফুল ইসলাম খুনি। এইচ আর সোহেল লিখেছে মিলের রোকসানাকে খুন করেছে সোহেল। আরিফ লিখেছে খুনি মনে হয় নীলা, যাই হোক নীলার বয়সটা পারফেক্ট হয়েছে। চিটাগাং থেকে ইউসুফ লিখেছে আমার মনে হয় খুনি নীলা হবে। অ্যালেক্স লিখেছে সোহেল ইসলাম খুনি। আজকের গল্প অসম আপু, আসল খুনি হাজবেন্ড অ্যান্ড নীলা পুতুল। আর এইটা একদম হাজবেন্ড আর নীলা, হাজবেন্ড আর নীলার হাজবেন্ড স্বপন, এক্ষেত্রে বলা যায় যে স্বপন কিনা। এখন পুতুল হয়তো বলতে পারে যে হ্যাঁ আমি স্বপনকে বলেছিলাম, কিন্তু আমার মনে হয় এটাতে বোধহয় শরীফুলকে মিন করেছে, কারণ কারো মাথায় স্বপনের নাম এই পর্যন্ত একটা কোথাও পাইনি। নীলার নাম আমি অনেক জায়গায় পেয়েছি, অধিকাংশই লিখেছে নীলার কথা। শান্তিনগর থেকে জয়েন লিখেছে সাদা কারের লোকটা খুন করেছে। হ্যাঁ সাদা কারের হয়তো স্বপন ছিল এবং তার স্ত্রী নীলা ছিল, হতে পারে। আবির ফ্রম চিটাগং থেকে লিখেছে আমার তো মনে হয় এটা নীলার কাজ। সন্দেহ সোহেল ইসলাম নাম পাঠায়নি, শরীফুল তার খুনি আর নীলার ব্যাকিং এ আছে। আতাউর খান, আতাউর খান একটু ভুল হয়ে গেছে, শরীফুল না, এখানে স্বপন হবে নীলার হাজবেন্ড, যেটা কেউ বুঝতে পারেনি। কিন্তু আমি এর মধ্যে থেকে কারোর সঙ্গে কথা বলতে চাই যে কেন মনে হয়নি একবারও স্বপনের কথা, বা নীলাকে কেন মনে হয়েছে, বা অন্যদের যাই হোক দেখা যাক। আর হাতিয়া থেকে মুন্নি লিখেছে আপু আমার মনে হয় শরীফুল হক না, শরীফুল ইসলামই খুন করেছে। উত্তরা থেকে মোহন লিখেছে মনে হয় রোকসানাকে নীলার হাজবেন্ড, রোকসানাকে নীলার হাজবেন্ডই খুন করেছে, নীলার হাজবেন্ডই খুনি। ঠিক স্পষ্ট আসেনি, কিন্তু নীলা এবং নীলার হাজবেন্ডের কথা কি আপনি লিখেছেন সেটা বুঝতে পারলাম না। একজন লিখেছে সে কিলড হার সেলফ, একদমই সঠিক নয়। তো ঠিক আছে, আমি অন্য এস এম এস গুলো একটু পড়ছি, সেটা হচ্ছে প্রচুর এস এম এস আছে আজকে, আমি একটু রিফ্রেশ দিয়ে দিচ্ছি। সালাম ফার্সি লিখেছে আই লাইক ইউ অ্যান্ড আই লাইক ইট, ফটিক ছুরি চিটাগং থেকে, অনেক ধন্যবাদ। আমাকে তোমাদের নাম্বার মেম্বার করে নাও। কুয়াশা যে শোনে বা এবিসির সঙ্গে যারা থাকে তারা সবাই এবিসি পরিবারের সদস্য এবং এবিসি বিশেষ করে কুয়াশার আয়োজনের অবশ্যই সদস্য। আজকে আপনি কিন্তু নামটা তো পাঠালেন না। মাই লিখেছে আপনি আমার আজকে বার্থডে, আপনি আমি কাহিনীতে ফার্স্ট থেকে শুনতে পারিনি, তো আমার জন্য গল্পটা একটু সংক্ষেপে, এখন তো আর সময় নেই গল্প বলবার, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে আমাদের এবিসি রেডিও বিডি ডট এফ এম নামে যে আমাদের ওয়েবসাইটটি আছে সেটাতে লগ ইন করে সংগ্রহশালার লেখা দেখবে, সেখানে গিয়ে ক্লিক করলে তুমি আমাদের কুয়াশা লেখা যে ফোল্ডারটা আছে সেখানে সবগুলো এপিসোড পেয়ে যাচ্ছ। আজকের এপিসোডও কিছুক্ষণ পরে সেখানে পাবে তুমি। আর লিখেছে স্বপন জাহাঙ্গীর আলম, স্বপন ভেরি গুড, এতক্ষণে স্বপন লিখে দেবে শো শেষ হয়ে যাওয়ার পরে, এটা এখন লিখলে তো হবে না জাহাঙ্গীর আলম, এটা তো আমরা জেনেই গেছি, এখন আমি টাইম দেখতে পাই এখানে কিন্তু কে কখন পাঠিয়েছেন বা কখন পাঠাচ্ছ, টাইম সহ থাকে। ইভেন আমি চাইলে ফোন নাম্বারও বের করতে পারবো, কোনো বিশেষ এটা কোনো ব্যাপার, দুটোই খুব সহজ আমাদের জন্য। আর লিখেছে হাই আপু আমি হৃদয় আহমেদ রিয়াদ কক্সবাজার থেকে, কক্সবাজার সার্কিট হাউস রোড থেকে। আপু এটা কি ইয়াকিন করতে সাচ্চা জীবন সাথী বানানো বহুত মুশকিল হয়, হিন্দি হয়ে গেল। আই লাভ কুয়াশা লিখেছি ইম, আই এম রাফিদ। আচ্ছা রাফিদ থ্যাংক ইউ। খুনি নীলা প্রচুর আছে, আমি পড়ে দিয়েছি যে কয়েকটা নাম যেগুলি খুব আগে এসেছে। তানভীর রুবেল চিটাগং থেকে লিখেছে হ্যালো আপু হাওয়া ইউ, আপু অনেক মিস করছি তোমায়। রনি বলছি খুনি নীলা, আচ্ছা খুনি নীলা এতক্ষণ, এটা বছর আগে, হ্যাঁ এটা
শো শেষ হওয়ার পরে আমি টাইমটা দেখতে পাচ্ছি ঠিক একটা 3 মিনিট, আমি তার আগে শেষ করে দিয়েছি কাহিনী। চিটাগং থেকে মাই সিস প্রেমা, উই আর লিসনিং ইয়ার প্রোগ্রাম, আই থিঙ্ক আজকে স্টোরিজটা অসম হবে। এটা একটু একটু আগে এসেছে না, এটা শেষ হওয়ার পরে, তোমরা তো পুরোটা শুনতে পারোনি, বা আমি বুঝতে পারলাম না কেন এটা লিখেছ। আমি অ্যালেক্স স্বপন এবং তার স্ত্রী নীলা, এটাও এটাও একটার পরে, সুতরাং এটা একটাও সঠিক উত্তর না, আমি সেটাই ধরেছি। তার আগে কিন্তু একটাও স্বপনের নাম আসে, নীলার নাম এসছে অনেকবার। গল্পটা খুব সুন্দর হয়েছে, বগুড়া থেকে লিখেছেন কিন্তু নাম পাঠাননি। উত্তরা থেকে রুবেল লিখেছে খুন করেছে নীলা। আব্দুল্লাহ চিটাগং থেকে লিখেছে খুব ভালো হয়েছে। প্রীতম লিখেছে প্লিজ আপু শেষ জায়গাটা আবার একটু বলো। এটা তোমাদের লগ মানে সংগ্রহশালায় গিয়ে আর্কাইভে গিয়ে আমাদের ওখানে ডাউনলোড করে তারপরে শুনতে হবে, এখন আর বলা যাবে না। শামির আপু 25 মিনিটের জন্য খাগড়াছড়ির লাস্ট ট্রিপ মিস করেছি, কি আর করা, বসে আছি চিটাগং অক্সিজেন মোড়ে। মোহাম্মদ আনিসুর রহমান ফ্রম চিটাগং। সালমান ফরাসি আপনি একই SMS অনেকবার পাঠিয়েছেন, আপনাদের কুয়াশা শুনে অনেক ভালো লাগলো। শাহজাহান শাহজাহানপুর থেকে নামটা শাহজাহান আমি ঠিক নামটা পড়তে পারলাম না। অসম স্টোরি, থ্যাংক ইউ কুয়াশা। মুমু লিখেছে ফার্মগেট থেকে। মাহি লিখেছে আপনি আমার আজকে বার্থডে। আচ্ছা, আমি কাহিনী ফার্স্ট থেকে শুনতে পারিনি, এটা প্রথমে একবার পড়লাম, আবার এসছে আমি বুঝতে পারিনি, সরি। রেহান লিখেছে বিপুর থেকে আপু এটা আমার ফার্স্ট SMS, দয়া করে পড়বেন, বলেন কি ব্যোমকেশ চরিত্রটি কোন লেখকের। বলছি একটু পরে, আমি পড়ে নিয়ে তারপরে বলছি। I loved all 3 stories, especially Ruskin Bonds. And can you tell any of Humayun Ahmed's stories in Kuasha? It would be an awesome Ithika. Humayun Ahmed's story niye ba Zafar Iqbal sir's story niye kora jete pare, kintu shei khetre ekta permissioner byapar ache ebong onek jotilota ache shei karone, kintu jodi kokhono sujog pai ba sujog hoy obosshoi khubi utshahor sathe ebong agrohor sathe ebong khushi hoye seta korbo। রুবেল লিখেছে রুবানা নীলার অভিনয় কে ছিল, নীলার অভিনয় ছিল সাফরিন। আর চিটাগং থেকে মোহাম্মদ মিরাজ লিখেছে আই লাভ কুয়াশা, মাই লাভ ABC রেডিও। নেম অনেক, আমি আমার ভালোবাসাকে আমার ভুলের জন্য হারিয়েছি, ভালোবাসার মাঝে আছে। কিন্তু ভালোবাসার কথা এখানে, এখানে তো ভালোবাসা আজকের কাহিনীতে কিন্তু ভালোবাসারই ছিল, শুরুই করেছিলাম যে আর গল্পটার নামই হচ্ছে ভালোবাসা মন্দ বাসা, শুরু করেছে ভালোবাসা কেনা ভালোবাসে, প্রথম লাইনটি ছিল এটা। এটা হচ্ছে মিসেস নীলা শামীম হাসান লিখে পাঠিয়েছেন, অনেক আগে পাঠিয়েছেন তিনি, আমি বলবার সঙ্গে সঙ্গে। তনু লিখেছে এক কথায় ফাটাফাটি হয়েছে গল্পটা। শামীম আপু আজকের কুয়াশা অনেক আবার ভালো লেগেছে, আই লাভ ইউ কুয়াশা। মিলন বাচ্চা রুবেল ন্যান্সি চারজন একসঙ্গে শুনছে, নিউমার্ক চিটাগং নিউমার্ক থেকে পাঠিয়েছেন। আচ্ছা, স্বপন এবং তার স্ত্রী নীলা মাস্টার প্ল্যান করে খুনটি করেছেন এবং সবকিছু সম্পত্তির জন্য, এটা একটার সময়, সুতরাং এটা এটাও আমি ধরছি না কারণ তার আগে আসেনি। পাবেল লিখেছে রুনার রুনা ফার্মাসি থেকে বোধ হয়, সাবার থেকে লিখেছে আপু আমি নিউ ফ্রেন্ড, আমি আজকে প্রথম কুয়াশা শুনছি, আমার অনেক অনেক ভালো লেগেছে, প্লিজ SMS পড়বেন, আমি অনেক খুশি হব, পড়ে দিলাম। তানভীর লিখেছে গাজীপুর থেকে খুনি হলো নীলা, এগুলো সব একটার সময়, সুতরাং এগুলো আমি পড়বো না, আমি একটার আরো আগে চলে যাচ্ছি। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাইছিলাম যে কুয়াশার এতগুলো পর্ব হয়েছে, যারা নিয়মিত কুয়াশা শুনলেন কোন পর্ব বেশি ভালো লেগেছে বা কোন আয়োজন, যেটা আমাদের মারা গেস ছিল, তারপর অনেক কিছু অস্বাভাবিক রহস্যের ব্যাপার থেকে প্যারানর্মাল কিছু অ্যাক্টিভিটি ছিল, অনেক ধরনের কাহিনী ছিল, একেবারে রহস্য ছিল, তো চুরির কাহিনী ছিল খুবই চমৎকার, বেশ কয়েকটা এরকম ঘটনা ছিল, ভৌতিক কাহিনী তো আজ প্রচুর থাকে। সেখান থেকে কিছু একজন রাজকান্দি রিজার্ভ ফরেস্টের কথা লিখেছে, এক বন্ধু, আমি নামটা হারিয়ে ফেললাম, আমি একটু আগে দেখছিলাম সেটা, আসলে সেটা খুব চমৎকার একটি কাহিনী ছিল, গার্জবঙ্গ, এটা আমরা পুনঃপ্রচারও করেছিলাম, বেশ কিছু ভালো কাহিনী, বেশ কিছু প্রতি আয়োজনে কিছু নতুন কিছু দেবার চেষ্টা করে থাকি আমি। ফেরারি কিং লিখেছে, শামিন আপু কেমন আছো, স্টোরিটা ভালো লেগেছে, আমি আর আমার বন্ধু রাজ মিলে তোমাকে শুনছি, অনেক ধন্যবাদ। অসম লিখেছে, মিনময় ফ্রম আশকোনা উত্তরা থেকে, আছে আশকোনা উত্তরা থেকে লিখেছেন, সম্ভবত শরীফুল খুনি না, একদম সঠিক না, নামও পাঠাননি সঙ্গে, বারবার বলেছিলাম নাম পাঠাতে হবে। শারমিন লিখেছেন, শারমিন যাবার সময় তোমার পছন্দের গানগুলো প্লে করবে। মিস্টার এইচ রশিদ, যাবার সময় পছন্দ, যাবার সময় যে গান থাকবে প্লেলিস্টে সেটাই শুনতে হবে, যাবার সময় না যাবার পরে। তুর্য লিখেছে মিরপুর থেকে, সিট ফর ট্যাট, ভেরি নাইস, নাইস ওয়ান শারমিন আপু, থ্যাংক ইউ। সিট ফর ট্যাট কেন এটা বুঝলাম না। আর হ্যালো, আমি আরিফ, আই ওয়ান্ট টু সেন্ড এস এম এস, বাট হাউ টু রাইট এস এম এস, ইংলিশ আর বাংলা চলেই তো এসছে, এস এম এস যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবে, কিন্তু বাংলায় দিলে হবে না, ইংলিশে দিলে হবে, ইংলিশ অক্ষরে বাংলা লেখা যেতে পারে, কিন্তু বাংলা অক্ষরে এখনো পর্যন্ত এস এম এস লিখে পাঠাবার আয়োজন, মানে পাঠাবার সুবিধা আমরা দিতে পারিনি কাউকে, ভবিষ্যতে হয়তো বা পারবো। ফাতেমা লিখেছে, এক ফ্রম চাঁদপুর থেকে, আর কিছুই লেখেনি, শুধু নাম লিখে পাঠিয়েছে, করতে দুলাল ইসলাম লিখেছে, শামিন আপু আমার ধারণা রুকসানার আসল খুনি তার পাষণ্ড লোভী লম্পট স্বামী শরীফুল, ও মানুষ নয় মানুষ রূপে জানোয়ার। আচ্ছা আপু, প্লিজ টেক কেয়ার আপু, ইউ আর গ্রেট আপু, আই শুড লাইক রিয়েল স্টোরি। আচ্ছা, এত এইভাবে ইংরেজিতে না লিখে যদি বাংলায় স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা লিখে আমারও পড়তে খুব সুবিধা হয়, কারণ আপনি যেভাবে লিখেছেন সেভাবে পড়লে হয়তো অন্যরা ভাবে যে আমি হয়তো ভুল পড়ছি। ঠিক আছে, এনিওয়ে থ্যাংকস। এটা লিখেছেন হচ্ছে এম এইচ মনির নারায়ণগঞ্জ থেকে, শামির আপু আজকের কুয়াশা অনেক, ওইটা পড়েছিলাম। শাহরুখ উত্তর থেকে, শামিন অসম পোস্ট অফিস, আচ্ছা এটা গল্পের কথা লিখেছে, এটা ঠাট্টা করবার কোনো বিষয় না, গল্প কাহিনীতে অনেক রকম অনেক কিছু থাকে যেটা আমরা পড়ে শোনাই, এটা নিয়ে ঠাট্টা করবারও কিছু নেই, আপনার মজা লেগেছে সেটা আপনি হাসতে পারেন, কিন্তু লিখে পাঠাবার কোনো বিষয় কিন্তু এটা ছিল না। মাই নেম ইজ নীলা ফ্রম ঢাকা লালবাগ, হাউ আর ইউ আপু, আমি ক্লাস এইটে পড়ি, আমি সবসময় কুয়াশা শুনি বাট এস এম এস করা হয় না, আজকের গল্প চরিত্রের, একটা চরিত্রের সাথে আমার কি তোমার মিল আছে সেটা লিখতে চাইছো, নীলার সঙ্গে, নীলার নামের সঙ্গে তোমার মিল আছে, এটাই মিল আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বাকিটা আমার জানা নেই। হাই আপু, আমার আমি ফার্স্ট তোমাকে এসএমএস করলাম, আজকের স্টোরিটা খুবই ভালো লেগেছে। তুহিন লিখেছে, তুহিন এবং সীমা একসঙ্গে লিখেছে, মৌচাক গাজীপুর থেকে। মোজাম্মেল চিটাগং থেকে লিখেছে, নিমতলা থেকে, আপু রোকসানার কত টাকা দান করেছিল অনাথদের জন্য, সেটা তো আমি বলতে পারবো না কত টাকা, তবে তার সব সম্পত্তি সে দান করে গিয়েছিল। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসতে পারি, একটা ছোট্ট বিরতি নেবে, তারপর ফিরে এসে আজকের আয়োজন শেষ করছি। আর এই ফাঁকে যারা সঙ্গে আছেন প্লিজ সঙ্গে থাকবেন, আবারও কথা হচ্ছে একটু পর। আরো একবার স্বাগত জানাচ্ছি রহস্য এবং ভয়ের আয়োজন কুয়াশা, এবং সঙ্গে আছি আমি আরজে শামিন। একটা প্রশ্ন করেছিলাম বন্ধুদের কাছে যে আজকে এই কাহিনীটা শুনে কি মনে হচ্ছে, রোকসানাকে কে খুন করতে পারে, অনেকেই উত্তর দিয়েছেন, তার মধ্যে থেকে একজন খুবই ভাগ্যবান সৌভাগ্যবান বন্ধু যার নাম আতাউর খান, তিনি লিখেছেন শরীফ তার খুনি আর নীলা ব্যাকিং এ আছে, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, সবাই সরাসরি নাম লিখে পাঠিয়েছে, তো ওনার সঙ্গে একটু কথা বলবো, তাকে জিজ্ঞেস করতে যে তার কেন এটা মনে হয়েছে। হ্যালো,
হ্যালো,
আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
জি, আমি আজ শামিন বলছি কুয়াশা থেকে। আপনি লিখে পাঠিয়েছিলেন আতাউর খান যে শরীফ তার খুনি এবং নীলা তার ব্যাকিং, আপনি শুরু থেকে শুনেছেন আয়োজনটা তাই তো, পুরো কাহিনীটা, আপনার যে মনে হচ্ছে যে ডিলার সঙ্গে আরেকটা কেউ আছে যেটা কেউ লিখেনি, এই জন্য আপনাকে আমি লিখে, যারা লিখে পাঠিয়েছেন তারা সব একটার পরে যখন জেনে গেছে, আপনার কেন শরীফুলের কথা মনে যে নীলার সঙ্গে রিলেশনশিপ ছিল, একবারও কেন মনে হয়নি যে শরীফুলের নীলার হাজবেন্ড স্বপ্ন হতে পারে?
না, আমি মনে করছিলাম, কিন্তু লিখতে মানে লিখতে গিয়ে আমার এটা মনে ছিল না। আমি মানে পাঠানোর পরে যেমন জানি আমার মনে হয়েছে এটা আমি কি করলাম, মানে এড়িয়ে গেলাম একটা নাম, পরে কিন্তু আবারও নামটা পাঠার জন্য এসএমএস করতে চাইলাম। পরে যখন না, আমি যখন এসএমএস টা লিখছি সেন্ড করব এমন তো অবস্থা আপনি বলে দিলেন, বিদায় সেন্ড করলাম না, তখন একটা যেহেতু মেসেজ টা গ্রহণ করবেন না, সঠিক অ্যান্সার হলেও তো গ্রহণ করবেন না। আমার একটাই দুঃখ যে আমি এখানে আমার একটা মানে জীবন কথা একটা উল্লেখ করতে চাই, কিন্তু কিভাবে করা লাগবে আমি জানি না।
আচ্ছা, এটা তো কুয়াশার আয়োজন, আপনি ওটার জন্য আপনাকে অন্য ভাবে যোগাযোগ করতে হবে, এখানে শুধু কুয়াশার ব্যাপারে আলাপ হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি নিয়মিত আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। আর তিনি বলেছেন যে তিনি লিখতে চেয়েছিলেন কিন্তু ভুলে উনি শরীফুলের নাম পাঠিয়ে দেন। যাই হোক, ওনাকে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল দেখে ওনাকে ফোন করা হয়েছিল, গত সপ্তাহে ফোন করেছি এবং একজন বন্ধুকে বলছিলাম, একটু পরে আমি উত্তর দেবো। যে আপনি বলেছেন যে ব্যোমকেশ কার চরিত্র, ব্যোমকেশ হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আপনি বোধহয় জানেন না আমরা শরদিন্দুর দুটো, আপনি হয়তো পড়েননি, দুটো রহস্য উপন্যাস নিয়ে কিন্তু কুয়াশায় আয়োজন করা হয়েছে। এবং আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি, আগে সময় থাকলে করতাম, যে ব্যোমকেশের সঙ্গে ব্যোমকেশের একটা নাম আছে সেটা কি, এবং তার যে সহকারী তার নাম কি? ব্যোমকেশের আসল মানে তাকে বলা হয় সত্যান্বেষী, গোয়েন্দা বা ডিটেকটিভ বলা হয় না, সত্যান্বেষী। এটা বোধহয় আমি অন্য একদিন বললেও পারতাম না, যাই হোক মুখ দিয়ে বের হয়ে গেছে। আর তার সহকারী নাম হচ্ছে অজিত। তো আপনি বোধহয় একটা দুটো তিনটা না, আমরা ব্যোমকেশের তিনটা কাহিনী প্রচার করেছি, সম্প্রচার করেছি কুয়াশায় তিনটা কাহিনী ব্যোমকেশের। এবং আমার খুবই পরিচিত পরিচিত না খুবই পছন্দের একটি ক্যারেক্টার হচ্ছে ব্যোমকেশ, এবং তারপরেই হচ্ছে অন্যান্য আরো অনেকগুলো গোয়েন্দা কাহিনী আছে। তো ঠিক আছে, গোয়েন্দা কাহিনী নিয়ে আমরা আরো আয়োজন করব আগামীতে, আরো অন্যান্য আয়োজনও শুনবেন, ভৌতিক কাহিনী তো থাকেই, আগামী বার কি হবে সেটা কিচ্ছু বলবো না, সেটা জানতে গেলে কুয়াশার সঙ্গে থাকতে হবে। তো আজকে এ পর্যন্ত থাকুক, সবাই খুব ভালো থাকবেন, আবারও আজ স্বামীদের সঙ্গে কুয়াশার আগামী পর্বে আরো নতুন কোনো ভয় বা রহস্যের কাহিনী নিয়ে কথা হচ্ছে। শুভরাত্রি।
সত্যি মিথ্যে উত্তেজনা, মিষ্টি মিষ্টি মোহ, সমস্ত চিনে ফেলব দেখো সাবধানে, প্রবেশ নিষেধ লিখে রেখো মনে মনে, নইলে ঢুকে যাব। Thank you.
সব সত্যি কথা বলি, খুব কষ্ট তবু স্পষ্ট, জিভ চাটা ছোলা, চুরি করি নিজেকে চোর বলি নির্দ্বিধায়, যে না সামলে রাখে সর্বস্ব খোয়ায়, এরপরেও না শুনে আমার বারণ, বার বার অসাবধানী যদি হয়ে থাকো আমাকে দিও না দোষ, আমি নিরুপায় লবিপট্ট ছুঁয়ে ফেলবো যতই গা ঢাকো, আর ঢুকে চাপো
কখনো শিউরে উঠবে সারা শুনে
রক্ষণা চেয়েছিল শরীরগুলোকে খুঁজে পাবে, কিন্তু কেন
ভাববেন এই তো সম্ভব, এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর। আজ রাত 11টার খবরের পর শুধুই এবিসি রেডিওতে।
This track was downloaded from FusionBD.com.